کے کام کریں گے. یہی تقاضا ہوتا ہے بات سننے کا, اور یہی ہمارا کام بھی ہے کہ اللہ کی باتیں سننا اور اللہ کا کام کرنا. اس لیے یہ جاننا بھی ضروری ہے کہ کون سا سننا اللہ کو پسند ہے. سب سنتے ہیں, اچھے بھی برے بھی, اور سب باتیں سننے میں آتی ہے, کان کھولے رہتے ہیں. کون سا سننا پسند ہے اللہ کو وہ سمجھنا ہے. تو اللہ نے ہماری رہبری فرمائی ہے کہ اللہ کون سا سننا پسند کرتے ہیں, کس طرح سننا پسند کرتے ہیں. چنانچہ فرمایا ابشر عباد الذین یستمعون القول ویتبعون احسن اولئک الذین ہداهم اللہ واولئک هم اولو الالباب. یہ فرمایا کہ بشارت دیجئے میرے بندوں کو, بشارت دیجئے. اللہ ہم کو بشارتوں سے چلاتے ہیں, دھمکیوں سے نہیں چلا رہے. بشارت دے رہے ہیں, اپنی طرف بلا رہے ہیں, رہبری کر رہے ہیں, اور بشارت کا اسلوب اختیار کیا ہوا ہے. بشر عباد, میرے بندوں کو بشارت دو. کون سے بندے, کیا کرانا چاہتے؟ الذین یستمعون القول, وہ بندے جو ارادے کے ساتھ بات سنتے ہیں. ہاں, ارادے کے ساتھ بات سنیں. ایک طرح کے کان کھلے ہوئے ہیں, آوازیں آ رہی ہیں, جیسے آج کل دنیا میں آوازیں آ رہی ہیں, کان بھی کھلے, وہ نہیں. ان بندوں کو بشارت دو جو ارادے کے ساتھ سنتے ہیں. اس لیے کہ مشتن ہے اس کو کہتے ہیں جو ارادے کے ساتھ سنے, اور سامنے وہ ہے جو ہر کوئی جانور بھی سنتا ہے, وہ نہیں. کہ ابشر عباد الذین یستمعون القول, کہ جو بات کو ارادے کے ساتھ سنتے ہیں. اور سن کر کیا کرتے ہیں, سن کر کیا کرتے ہیں؟ یتبعون احسنہ, سننے کے بعد اتباع احسن کرتے ہیں. کہ اتباع احسن کا کیا مطلب ہے؟ کہ سننے کے بعد تقاضا ہوتا ہے ماننے کا اور عمل کرنے کا. سننے کے بعد تقاضا ہوتا ہے ماننے کا, عمل کرنے کا. تو جب مان کر کے عمل کرنے کا تقاضا آتا ہے تو فیتبعون احسنہ, وہ اپنے عمل کو اچھے سے اچھی شکل میں پیش کرتے ہیں. اچھے سے اچھی شکل میں پیش کرتے ہیں. آدمی کا مزاج ہے کہ جب وہ اپنی ذات کے لیے کوئی چیز کرے گا تو اس کو اچھا سے اچھا بنائے گا. کپڑا ہو, مکان ہو, کھانا ہو, کوئی بھی ضرورت کی چیز, راحت کی چیز جو اپنے لیے ہوتی ہے, آدمی کا مزاج ہے کہ اس کو اچھی سے اچھی شکل میں پیش کرتا ہے. چونکہ اعمال بھی آدمی کے اپنے لیے ہوتے ہیں. سمجھدار آدمی سمجھتا ہے کہ میں جو عمل کروں گا میرے لیے, تو جب اپنے لیے کرنے کا نمبر آتا ہے تو پیت کرے وہ ناخنا, وہ اپنے عمل کو اچھی سے اچھی شکل میں پیش کرتے ہیں. عمل کرنے کا نمبر یہی تقاضا ہوتا ہے کہ اچھی بات سنی ہے دھیان سے, ارادے سے, اور جب عمل کا نمبر آئے گا تو اپنے عمل کو اچھی سے اچھی شکل میں پیش کرو. یہ بتایا اور یہ رہبری فرمائی سننے کی. اگر یہ بات ہوئی تو اب اس کے اوپر ایک بہبلا الذین ہداهم اللہ, یہ وہ قسم ہے کہ جن کی اللہ نے رہبری کر دی سننے میں ماننے میں. وہ اولئک ہم اولو الالباب, اور یہی سمجھدار بھی ہے. اللہ نے ان کو رہبری کر دی ہے اور یہ سمجھدار بھی ہے. تو یہ اللہ تعالیٰ نے ہم کو سننے کے لیے یہ پہلو دکھایا ہے کہ ہم بات کو کس طرح سنیں اور سن کر کے کیا کریں. Thank you.
نحمده ونصلي على رسوله الكريم اما بعد. لا يحضر بلدتين دينير قطبتا دينير برسالة جنو دينير محنطة جنوية سناها دينير قطبتا دينير برسالة جنوية سناها তো আমরা এখানে দিনের কথা শুনতেছি, দিনের জন্য মেহনত করবো, দিনের উপর চলবো, এই জন্যই আল্লাহর কথা শোনা হয়, আল্লাহকে আল্লাহর হুকুমকে আল্লাহর হুকুম মতো জিন্দগি যাপন করার জন্য। কিন্তু এখন বলেন যে কিভাবে শুনলে আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ কোন শোনাকে পছন্দ করেন, সেটাও আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলে দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাবাশশির ইবাদাল্লাযীনা ইয়াসমাউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছেন, তার বান্দাদেরকে সুসংবাদ দিতেছেন। আল্লাহ তাআলার পদ্ধতি এটাই, আল্লাহ তাআলা সুসংবাদের দ্বারা তার বান্দাদেরকে চলাইতে চান, সুসংবাদ দিয়া, যাতে তারা আগ্রহের সঙ্গে আল্লাহর কথাকে শুনে আল্লাহর কথার উপর চলে। ধমক দিয়া নয়, হুকুম দিয়া নয়, তো সুসংবাদের লাইনে আল্লাহ তাআলা মানুষকে চালাইতে চান। এই জন্য বলতেছেন যে আমার সমস্ত বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুসংবাদ কাদেরকে দিবে? বলে যে যারা ইচ্ছা করে শুনে, স্বেচ্ছা ইচ্ছাকৃতভাবে শুনে। একটা হলো শোনা, এমনি শোনা, যে কোনো আওয়াজ হয় কানে পড়ে, মানুষ শুনতে থাকে, সেই শোনা নয়, বলে ইচ্ছা করে শুনে। আর কি বলে শুনি? নিজের ইচ্ছায় সে শুনে, ইচ্ছা করে সে শুনে। শব্দটা এটার অর্থ এটাই, যে ইচ্ছা করে শোনা, নিজ এরাদায় শোনা, এরাদা করে শোনা। এরাদা করে শোনার পরে কি করবে? বলে যে এরাদা করে শুন, যখন শুনবে এরপরে ইস্তেবায়ে আহসান করবে, মানে যা সে শুনল এটাকে সে উত্তম রূপে আমল করবে, উত্তমভাবে আমল করবে। তো উত্তমভাবে আমল করার জন্য ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে শুনতে হবে, উত্তমভাবে আমল করবে। যেমন মানুষ নিজের জন্য যা কিছু করে এটাকে সুন্দর থেকে সুন্দর, উত্তম থেকে উত্তম করে করে। একটা কাপড় বানাবে, এটাকে সুন্দর করে বানায়, একটা ঘর বানাবে, এটাকে সুন্দর করে বানায়, খানা পাকাবে, খানা খাবে, এটাকে সুন্দর করে পাকায়, উত্তম করে পাকায়। মানে ঠিক এরকমভাবে আল্লাহ তাআলার হুকুম মতো যে সে ইস্তেবায়ে আহসান করবে, আমল আমল করবে, এটাও তার নিজের জন্যই। আর মানুষের আমল তো মানুষের নিজের জন্যই, যখন সে আমল করবে নিজের জন্যই আমল করতেছে, তো এটাকেও সুন্দর থেকে সুন্দর এবং উত্তম রূপে এই আমলটাকে করবে। তো মেরে মহতরম দোস্তা গুরুকে বলেন যে যারা ইচ্ছাকৃতভাবে শুনে আর উত্তম রূপে আমল বানায়, তাদের সম্পর্কে তারা কি বলে? যে এরাই হল সমস্ত লোক, আল্লাহর সমস্ত বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা রাস্তা দেখান, রাস্তা দেখান, পথ প্রদর্শন করেন, আল্লাহর পছন্দনীয় রাস্তা তাদেরকে দেখান। এবং এরাই হল প্রকৃতপক্ষে জ্ঞানী লোক, জ্ঞানী লোক। সেই জন্য ভাই শোনাটা একটা হলো যে এরকম শোনা যে কান আছে আওয়াজ ধরে তো শোনাই যাবে, আরেকটা হলো ইচ্ছাকৃতভাবে এরাদা করে শোনা, কি বলতে সে এরাদা করে শুনি, আর এরপরে নিজের আমলকে সুন্দর থেকে সুন্দর বানানো। যখন এই কামটা হবে তখন আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, রাস্তা দিবেন। এবং আল্লাহ তাআলা বলেন এরাই হল জ্ঞানী লোক। Thank you.
آگے کی بات میرے بھائی اور دوستو یہ ہے کہ ہمارے نام جناب رسول اللہ صلی اللہ علیہ وسلم کا پیغام ہے، کیونکہ آپ پیغمبر ہیں، اللہ کے نبی ہیں، اللہ کے پیغامات آپ کے اوپر آتے ہیں، آپ وہ پیغام ہم تک پہنچاتے ہیں، تو ہمارے نام ایک پیغام ہے. حد تو پیغاموں کی دنیا ہے، لوگوں کے ناموں پر بیچے جاتے ہیں، تو ہمارے نام پر بھی ایک پیغام ہے پوری امت کے لیے. وہ پیغام یہ ہے آپ کا، فرمایا ان دنیا خلقت لکم وانکم خلقتم للآخرہ. ساری دنیا آپ کے لیے یعنی انسانوں کے لیے اللہ نے پیدا کی ہے. حدیث کا یہ ٹکڑا بشارت اور انعام ہے کہ ساری دنیا کی نعمتیں، ساری دنیا کے سونے چاندی، ساری دنیا کی چیزیں یہ تمہارے نفع کے لیے پیدا کی ہے. ان دنیا خلقت لکم. دوسری بات ذمہ داری کی ہے. نبیوں کا یہی طریقہ ہے کہ بشارتیں سناتے ہیں، انعام اکرام بتاتے ہیں اور ذمہ داری سمجھاتے ہیں. اللہ تعالیٰ رسولوں کو ایسا ہی بھیجتے ہیں. وما نرسل المرسلین الا مبشرین ومنذرین. اس لیے یہ سنایا کہ ساری دنیا کی نعمتیں تمہارے لیے پیدا کی ہے، اور صرف پیدا ہی نہیں کی ہے بلکہ اللہ نے دنیا کی ساری نعمتوں کو ہمارے کام میں لگایا ہے. ہاں، یہ بھی قرآن پاک نے فرمایا ہے کہ ہم نے تمہاری دنیا کی چیزوں کو تمہارے کام میں، تمہاری خدمت میں لگایا ہے. ہاں، ہماری زندگی جینے کے وہ اسباب بنے ہوئے ہیں دنیا کی چیزیں. تو ساری دنیا یہ تمہارے لیے بنائی گئی ہے اور تم کو آخرت کے لیے بنایا ہے. وَإِنَّكُمْ خُلِقْتُمْ لِلْآخِرَةِ. یہ پیغام ہے ہمارے نام کہ ہم کو اللہ تعالیٰ نے آخرت کے لیے پیدا کیا ہے، اس لیے کہ دنیا کی زندگی جو ہے اس کو ثبات نہیں ہے، اس کو دوام اور ہمیشگی نہیں ہے، بلکہ یہ گزرگاہ بتایا کہ دنیا گزرگاہ ہے، اور گزرتے ہوئے مسافر جو ہے اپنا تھوڑا سا فائدہ اٹھا لیتا ہے، گزرتے ہوئے کھانا وانا کھا لیتا ہے، آرام لیتا ہے، کوئی سڑک سایہ کا ہو گیا تو سایہ کے نیچے بیٹھ لیا اور اپنے منزل کو روانہ ہو گیا. یہ دنیا کی زندگی کا حال بتایا. انما هذه الحياة الدنيا متاع. یہ تو گزارے کی چیز ہے، ہمیشہ کے رہنے کی چیز نہیں ہے، اور گزارا بھی کتنا ہوگا یہ نہیں بتایا ہے کہ کتنا گزارا ہے، اللہ کو معلوم ہے. ایک مدت مقررہ ہر آدمی کے لیے ہے انفرادی طور پر، اور ایک مدت مقررہ اجتماعی طور پر ہے. دو مدت مقررہ ہیں، ایک آدمی کی ذاتی زندگی کی مدت اور ایک اجتماعی پورے عالم کی زندگی کی مدت. اس لیے دو قیامتیں ہیں، ایک قیامت صغرا ہے، ایک قیامت کبرا ہے. قیامت صغرا جو ہے وہ ہر آدمی کی موت ہے. من مات فقط قامت قیامت ہو، کہ جو مرا اس کی قیامت قائم ہو گئی، کہ قیامت کے مناظر اس کو نظر آنے لگ گئے. اور ایک اجتماعی ہے، اجل مسمع و اجل مسمع عنده. ایک مدت مقررہ انفرادی وہ ہر آدمی کی حیات اور موت، اور ایک اجتماعی ہے کہ وہ قیامت آئے گی، عالم فنا ہو جائے گا. تو اس کا زوال ہے کہ عالم کو اللہ تعالیٰ نے بقا کے لیے نہیں پیدا کیا ہے بلکہ زوال کے لیے پیدا کیا ہے. ایک مدت دی گئی ہے انسانوں کو، اس لیے کہا یہ مدت بہت تھوڑی ہے، اس تھوڑی مدت میں کیا کرنا ہے. تو حضور صلی اللہ علیہ وسلم نے یہ پیغام دیا کہ تھوڑی مدت میں ہم کو آخرت کے لیے بنایا ہے، اس لیے ہم کو آخرت بنانی ہوگی. یہاں جو اپنی آخرت بنا لے گا اس کی دنیا بھی سلامت رہے گی، جو اپنی آخرت برباد کرے گا اس کی دنیا بھی پریشان ہو جائے گی. یہ مضامین حدیث پاک میں ہے کہ جس کے سامنے اپنی آخرت کی فکر ہوتی ہے اور وہ آخرت کی فکر کے اعتبار سے اپنے آپ کو جلاتا ہے، اللہ تعالیٰ اس کی دنیا کی زندگی میں بھی سکون اور نظام پیدا کرتے ہیں. اور جس کا ہم غم فکر دنیا بن جاتی ہے، آخرت سے وہ بے خبر ہو جاتا ہے، اس کی دنیا میں بھی انتشار ہو جاتا ہے. کیوں؟ کہ اصل مقصد یہی ہے. بزرگوں نے لکھا ہے کہ ہر آدمی آخرت کا مسافر ہے، وہ چل رہا ہے، جب سے پیدا ہوا ہے اس کے چلنا شروع ہو گیا ہے، اس کی سیر شروع ہو گئی ہے، موت پر اس کی سیر ختم ہو جائے گی، اپنے ٹھکانے پہ اتر جائے گا. لقمان حکیم اپنے بیٹے سے کہتے تھے، بیٹا جب سے تو پیدا ہوا ہے تیرا سفر شروع ہو گیا ہے. تو ہر آدمی دنیا میں آخرت کا مسافر ہے. اسی کو پیغمبر صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ دنیا تمہارے لیے پیدا کی گئی ہے اور تم آخرت کے لیے پیدا کیے گئے ہو. یہ زندگی کا اصلی مقصد اور زندگی کا اصلی ترتیب ہے کہ ہماری زندگی کا رخ آخرت کی طرف ہے اور ہم دنیا کو اللہ تعالیٰ نے آخرت بنانے کے لیے بنایا ہے. جیسے کھیتی کو پیداوار لینے کے لیے، کھیتی کو پھل لینے کے لیے، باغ لینے کے لیے زمین ہے، ایسے ہی کہ دنیا کو آخرت کی کھیتی بنایا ہے. اس کو حضور فرماتے ہیں کہ دنیا تمہارے لیے پیدا کی ہے اور تم کو آخرت کے لیے پیدا کی ہے.
پیغام کے رسول اللہ صلی اللہ علیہ وسلم پکو تک ایک پیغام ہمارے کے دور آج کل جرکم ایک اپر کے کنو پیغام دائی چیزی دائی تا رواج آسی کہ جرکم بھابے رسول اللہ صلی اللہ علیہ وسلم ہمارے کے ایک پیغام دی کہ پیغام ہو رہی جے ان الدنیا خلقت لکم وانتم خلقتم للآخرہ. دنیا তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাদের খেদমতের জন্য, তোমাদের জরুরত পুরা করার জন্য, তোমাদের প্রয়োজন মিটাইবার জন্য এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে. তো এই দুনিয়া সব জিনিস আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে. শুধু সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা বলেন আমি এই সারা দুনিয়াকে তোমাদের কাজে লাগাইছি. সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আমাদের কাজে লাগাইছেন যে আমাদের কাজ করবে তারা, যে দুনিয়া আমাদের কাজ করবে, আমাদের সব প্রয়োজন পুরা করবে. তো মেরে মহতরম দোস্তার বুঝব, দুনিয়া আমাদের জন্য সৃষ্টি হয়েছে এবং আমাদের খেদমতের কাজ তাকে লাগানো হয়েছে. এটা তো হলো সুসংবাদ যে সারা দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি হয়েছে. সুসংবাদ লোক নবীদের পদ্ধতি এটাই, নবীরা মানুষকে সুসংবাদের লাইনে উঠান, সুসংবাদ দেন. তো এটা একটা সুসংবাদ যে সারা দুনিয়া তোমাদের জন্য. আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন নবীদেরকে আল্লাহ তাআলা এই জন্যই পাঠাইছেন দুনিয়াতে যাতে তারা মানুষকে সুসংবাদ দেয়. وما نرسل المرسلين الا مبشرين ومنذرين. তো সুসংবাদ দিবার জন্যই নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন. নবীরাও তাদের উম্মতকে সুসংবাদের লাইনে উঠান, তাদেরকে সুসংবাদ শোনান. তো এটা একটা সুসংবাদ. হাদিসের এই টুকরাটা ইন্নামা দুনিয়া খুলিকাত লাকুম, এই টুকরাটা এটা হলো আমাদের জন্য সুসংবাদ যে সারা দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাদের খেদমত করবে, তোমাদের প্রয়োজন মিটাইবে. এরপরে আমাদেরকে কেন সৃষ্টি করা হলো এইটা শুনেছি যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখেরাতের জন্য. দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে আমাদের জন্য আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখেরাতের জন্য. দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়, ক্ষণস্থায়ী জায়গা, এবং এখানে কেউ চিরস্থায়ী থাকবে না. প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারিত আছে যে সময় সে দুনিয়া থেকে বিদায় হবে, দুনিয়া থেকে চলে যাবে. দুই কেয়ামত বলা হয়েছে হাদিসের মধ্যে, এক কেয়ামতে সগরা আর এক কেয়ামতে কোবরা. সগরা মানে হলো ছোট কেয়ামত, আর একটা হলো বড় কেয়ামত. মানুষের ব্যক্তি হিসাবে প্রত্যেক ব্যক্তির জন্য একটা কেয়ামত, আবার এই সারা দুনিয়া সবটার জন্য এক কেয়ামত. তো মানুষের জন্য প্রত্যেকের জন্য যে কেয়ামত সেটা হলো তার মৃত্যু, তার মৌত. মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, যে মারা গেল তার কেয়ামত শুরু হয়ে গেল. মেরে মহতরম দোস্তার বুজুর্গ, আর দ্বিতীয় যেটা বড় কেয়ামত হবে সেটা হলো সারা দুনিয়া ধ্বংস হবে এবং সারা দুনিয়া আল্লাহ তাআলা শেষ করে দেবেন দুনিয়াকে. তো সেটা হবে বড় কেয়ামত. তো এই যে ছোট কেয়ামত আমাদের প্রত্যেকেই জন্ম থেকে সে মুসাফির। ওলামায়ে কেরাম বলেন প্রত্যেক বাচ্চা যখন জন্ম নেয় সে মুসাফির হিসাবে জন্ম নেয়। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন এই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করছি কিন্তু এটা তোমাদের জন্য চলার পথে সামান, একজন মুসাফিরের সামান। মুসাফির চলার পথে তার প্রয়োজন, অল্প অল্প করে যাই হয়, সে মিটেতে থাকে এবং সে পথ চলতে থাকে। কোনো জায়গায় সে স্থির হয়ে বসা তার প্রয়োজন মিটানোর কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায় না, সে তার পথ চলা চলতে চলতে তার প্রয়োজনকেও মিটেতে থাকে। দুনিয়ার জিন্দগিটা তোমাদের জন্য সফরের সামান, তোমরা সফর করতেছো। ওলামায়ে কেরাম বলেন তোমরা সফর করতেছো। লোকমান হাকিম তার ছেলেকে বলছিলেন এই কথা যে বেটা যেদিন থেকে তুমি জন্ম নিছ সেদিন থেকে তুমি সফর শুরু করছো। তোমার সফর কোথায় শেষ হবে, কখন শেষ হবে এ কোনো মানুষ জানে না, এটা আল্লাহ তাআলার ইলমে আছে। তো মানুষ কখন সফর শেষ হবে এটাও আল্লাহ জানেন, কেউ জানে না। কখন তার মৌত হবে কেউ জানে না। এমনিভাবে কেয়ামত কখন কায়েম হবে এটাও মানুষ কেউ জানে না, সব আল্লাহ তাআলার ইলমের মধ্যে আছে। তো আমরা যে দুনিয়াতে চলতেছি এটা হলো মুসাফির জিন্দেগি, সফরের মধ্যে চলতেছি আমরা। আমাদের শেষ ঠিকানা মৃত্যু হবে, মৃত্যুর সময় আমরা আমাদের শেষ ঠিকানায় পৌঁছব। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সারা দুনিয়াকে আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করছেন, আমাদের প্রয়োজনের জন্য সৃষ্টি করছেন, আর আমাদেরকে আখেরাতের জন্য তৈরি করছেন। বলে এই অল্প সময়ের জিন্দগি, এই অল্প সময়ের জিন্দগির মধ্যে আমরা প্রত্যেকে যেন নিজের আখেরাতকে তৈরি করি এবং নিজের আখেরাতকে বানাই। তো এই অল্প সময়ের মধ্যে মুসাফির জিন্দগি এর মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য পয়দা করছে যাতে আমরা আমাদের চিরস্থায়ী জিন্দগি যেটা আখেরাতে হবে সে আখেরাতের জন্য প্রস্তুতি নেই, সে আখেরাতের জন্য তৈরি।
তো আল্লাহ তাআলা নে দুনিয়াকে দো পহলু রাখে হ্যাঁ তো হমে নজর আতে হ্যাঁ, এক গুজারা কি দুনিয়া এক গুজরনে কি জগা হ্যাঁকে তমাম আসবাব গুজারে কে লিয়ে হ্যাঁ, আর এক দুনিয়া কি জিনত কি আল্লাহ নে দুনিয়া কো জিনত দি হ্যাঁ, হর চিজ কো জিনত দি হ্যাঁ আল্লাহ তাআলা নে। আপ জুতে ভি খরিদেঙ্গে তো জুতে কে দো পহলু, এক তো জুতে কা নফা, এক জুতে কি জিনত। মতা ওর জিনত এসে দুনিয়া বটি হুই মতা যানি জরুরি ফায়দা তো দুনিয়াকে হর সবব মে আল্লাহ নে রাখি আর এক জিনত জো আসলি ফায়দা হো গুজারে কে লিয়ে হ্যাঁ আসলি ফায়দে সে উঠা করকে আখিরত বনাবে, আর যো জিনত হুসে এতরাজ করে উসে বচে। ক্যুঁ কি জিনত যো বনাই হুনিয়াকে আল্লাহ নে ইমতহান কে লিয়ে বনাই হ্যাঁ। তো না দেখো মে নেমত ইনফমে আল্লাহ, পহলি বাত তো কি জিতনি নেমতে হ্যাঁ ও আল্লাহ কি তরফ সে, দূসরা পহলু ইয়ে বতা কি জিতনি দুনিয়া তুমারে সামনে হুসকা এক পহলু ইয়ে গুজারে কাজ সামান দূসরা পহলু কি জিনত গুজারা তো জরুরি হুকি এ সে গুজরনা হ্যাঁ আখিরত বনাতে গুজরনা হ্যাঁ, জিনত কো আল্লাহ নে ক্যু দি হর চিজ কো জিনত দি হো ফরমায়া যো জিনত হো ইমতহান কে লিয়ে হ্যাঁ, কে জিনত দেকর দুনিয়া কো জিনত দেকর আল্লাহ তাআলা ইমতিহান লেঙ্গে কে কোন উসমে শহীদ কোন উসমে অকল মন্দি সে চলতা হ্যাঁ কোন হতনা মন্দি কা কোন নাদান হে পতা চলেগা কে অকলমন্দ কোন হ্যাঁ নাদান কোন হ্যাঁ। তো জিনত পর জানে ওয়ালা সমজদার নেই হ্যাঁ, ক্যুকি জিনত কো জওয়াল আয়েগা, জেসে আদমি কি জওয়ানি কো জওয়াল আতা হ্যাঁ, না কপড়া পুরানা হো জাতা হ্যাঁ, ইয়াঁ কি হর চিজ কো জিনত ভি হ্যাঁ জওয়াল ভি হ্যাঁ। তো জব উসকো জওয়াল হ্যাঁ তো উসকে পিছে জানে ওয়ালা সমজদার নেই হ্যাঁ, বলকে মকসদ কে পিছে জানে ওয়ালা সমজদার হ্যাঁ। ইসলিয়ে হুজুর আল্লাহ তাআলা ফরমায়া আল কাইয়্যিসু মান দানা নফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আল কাইয়্যিসু মান দানা নফসহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বা হোশ বো হ্যাঁ جو اپنی ذات پر قابو کرے. اپنی ذات پر قابو کرنے کا مطلب یہ ہے کہ اپنے آپ کو اللہ کی رضا والے کاموں میں لگائے رکھے. یہ قابو کرنے کا مطلب ہے کہ القیس من دان نفسہ وعمل لما بعد الموت, کہ باہوش آدمی وہ ہے جو اپنی ذات پر قابو کرے, یعنی موت کے بعد کام آنے والا عمل آج کر لے, کیونکہ آج موقع ہے. یہ تو باہوش ہے اور سمجھدار ہے. اور نادان کون ہے؟ کہ نادان وہ ہے کہ جو اپنے آپ کو جی چاہی پر لگاوے, جو جی میں آگے کرے, کہ دنیا کی زینت کی وجہ سے جی میں چاہتیں بڑھتی ہیں, کہ جو اپنے آپ کو جی چاہی پر لگاوے وہ نادان ہے. کہ وہ اپنے آپ کو جی چاہی کے پہ لگائے گا, ظاہر بات ہے کہ جو آدمی کی زندگی جی چاہی پہ لگے گی تو اس کا کوئی عمل تیار نہیں ہوگا. عمل تیار کرنے کے لیے اللہ تعالیٰ نے ایک لائن بنائی ہے اور ایک لائن زینت کی بنائی ہے, کہ اس میں امتحان ہے کہ کون دنیا کی زینت پر جاتا ہے, کون دنیا کے ظاہری نفع پر جاتا ہے, کون اس کی حقیقت پر رہتا ہے. اس کو سمجھانے کے لیے ہی اللہ تعالیٰ نے نبیوں کو بھیجا ہے کہ وہ دنیا کی زندگی کا اصلی مقصد سمجھائیں گے, کہ دنیا کی اصلی زندگی وہ ہے وہ آخرت بنانے کے لیے ہے. جیسے کھیتی اور زمین کہ وہ باغ لینے, پھل لینے کے لیے, پیداوار لینے کے لیے ہے, ایسے ہی یہ زندگی میں دوستو اصل تو آخرت بنانے کے لیے ہے. اس لیے جو اپنی زندگی سے آخرت بنائے گا وہ سمجھدار ہے, اور جو اپنی زندگی سے آخرت نہیں بنائے گا تو اس کی نہ دنیا ہے نہ دنیا رہے گی نہ آخرت رہے گی. الدنیا دار من لا دار لا, مال من لا مال لا, ولہا یجمع من لا عقل لا. یہ عقل کے خلاف ہے کہ فرمایا دنیا کو گھر بنایا ہے, کہ دنیا اس آدمی کا گھر ہے جس کا کوئی گھر نہیں ہے. ہاں, کیوں کہ یہ گھر رہے گا نہیں, اگلا گھر بنایا نہیں. تو دنیا اس آدمی کا گھر ہے کہ جس کا کوئی گھر نہیں ہے. دنیا اس آدمی کا مال ہے جس کا کوئی مال نہیں ہے, کہ دنیا کے لیے مال جمع کیا تھا, مالدار بننے کے لیے مال جمع کیا تھا, آخر بنانے کے لیے تو وہ مالداری باقی نہیں رہے گی. اس لیے نہ وہاں ہے نہ یہاں ہے. اس لیے کہا کہ دنیا کا مال اس آدمی کا مال ہے جس کا مال نہیں ہے. اس لیے فرمایا کہ دنیا کے لیے وہ آدمی مال جمع کرے گا جس کے اندر سمجھ نہیں ہے, کیونکہ سمجھدار آدمی ہمیشہ نتیجہ سوچتا ہے, وہی سمجھدار کہلاتا ہے. اللہ نے عقل کو نتیجہ سوچنے کے لیے دیے.
تو میرے محترم دوست کو والد بھائی, دنیا جو ہے اللہ تعالیٰ سرشتی کرتے دوسرا دیکھ ایک دیکھ ہلو ایک متا متا مانی ہلو مسافر پروجن سامان زندگی کاٹائبر پروجن سامان زندگی پروجن جنس یہ متا بولے تو ہم سفر کرتے مسافر تر پروجن آسے پروجن جنس سے سنگے نئے یہ پروجن جنگ نئے یہ ہل دنیا ایک دیک یہ جیتو یہ دنیا سے سب مانس ہی مسافر تر پروجن مٹائبر دنیا دنیا جنس پتر گلی دیا سے تر دنیا زندگی سفر اتکرم کرار مدد سے تر پروجن کے مٹے اور ایک دیک ہل یہ دنیا مدد اللہ تعالی زینت رکھ سے زینت منی ہل سوندر چاکچک یہ دنیا جنس مدد رکھ سے تو دنیا جنس دوٹا دیک ایک دیک ہل یہ پروجن سامان پروجن سامان حساب ببہار ہوتے پہ اور ایک دیک ہل زینت اور سوندر چاکچک اللہ تعالی ایک سرشتی کرتے ایک جوتا من کریں یہ جانا فائدہ اٹھانو دے یہ پائے دیا ہاٹا چلا یہ تر فائدہ یہ تر پروجن آر ادھر مدد چاکچکتا اور ادھر مدد سوندر یہ ہل تر پروجن جنس نا এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে দুনিয়া আল্লাহ তাআলা দুটো দিক রাখছে. একটা দিক হলো এটা তোমার ফায়দা উঠানো, এটা প্রয়োজন মেটানো, এটা একটা দিক. আরেকটা দিক হলো এটা সৌন্দর্য এবং এটা চাকরি. তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মানে যে দুনিয়ার জিন্দগিতে যে এটাকে জরুরতের হিসাবে নেয়, জরুরত হিসাবে ব্যবহার করে, প্রয়োজন হিসাবে ব্যবহার করে, সে হলো বুদ্ধিমান লোক. আর যে এটার চাকচিক্যর মধ্যে পড়ে সে হলো বোকা লোক. আর আল্লাহ তাআলা দুনিয়ার জিনিসের মধ্যে চাকচিক্য সৃষ্টি করছেন এবং এটাকে সামান হিসাবেও বানাইছেন. তো মানুষের জিন্দিগির প্রয়োজন মিটবে একদিকে, আরেক দিকে হলো যে এটার যে চাকচিক্য সৌন্দর্য এটা আল্লাহ তারা কেন দিলেন? এটা দিচ্ছেন পরীক্ষা করার জন্য, দুনিয়ার জিনিসের মধ্যে সৌন্দর্য এবং চাকচিক্য যেটা, এটা পরীক্ষার জন্য আল্লাহ তারা পরীক্ষা করতে চান যে কে এই চাকচিক্যর মধ্যে আটকে দেয়া, সে তার জিন্দগি তার জিন্দগির মকসাদ আর উদ্দেশ্যকে ভুলে যায়, আর কে এই চাকচিক্য থেকে নিজেকে বাঁচাইয়া চলে। এই এটার জন্যই আল্লাহ তারা দুনিয়ার সব জিনিসের মধ্যে সৌন্দর্য রাখছেন, এটার মধ্যে চাকচিক্যতা রাখছেন। তো মেরে মহাতারাম দোস্ত বুজুর্গ, যে চাকচিক্য পিছনে ফুটে দুনিয়ার এই চাকচিক্য, এগুলি অল্প সময়ের জন্য খানে ক্ষণস্থায়ী, এগুলি শেষ হয়ে যায়, চাকচিক্য শেষ হয়ে যায়। একজন মানুষ জোয়ান অবস্থায় যেরকম জোয়ানি খতম হয়ে যায় বার্ধক্যের মধ্যে, তার সেই চাকচিক্য থাকে না। এরকম ভাবে একটা কাপড়, নতুন কাপড়, এদের মধ্যে যে সৌন্দর্য, এই কাপড় যখন পুরানা হয়ে যাবে তো তখন এটার মধ্যে আর সেই সৌন্দর্য থাকবে না। এই চাকচিক্য এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। যেই চাকচিক্যর পিছনে পড়ে সে তার মনমতো জিন্দগি যাপন করে, সে তার মনমতো জিন্দগি যাপন করে, সে তার চাকচিক্য পিছনে ছুটতেছে। আসল জিন্দগি যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল যে তুমি আখিরাত বানাবে, এটাকে সে ভুলে যায়। সেজন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আল কাইয়্যিতু মান দালা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। বুদ্ধিমানকে, বুদ্ধিমান হল সে যে মৃত্যুর পরে যে জিনিস তার কাজে আসবে সেটার জন্য সে আমল করে, মেহনত করে। তো এটা, এই মেহনতটা সেই করতে পারবে যে দুনিয়ার জিনিসকে প্রয়োজন হিসাবে ব্যবহার করবে, এটার চাকচিক্যের পিছনে না পড়বে। যে চাকচিক্যের পিছনে পড়বে সে তার আখেরাতকে ভুলে দেবে এবং আখেরাতের জন্য কোনো কাজ সে করতে পারবে না। এই জন্য বলা হয়েছে জ্ঞানী লোক সে যেই চাকচিক্যের পিছনে না পড়ে, বরং সে তার আখেরাত যে উদ্দেশ্য এটার জন্য আমল তৈরি করে, মৃত্যুর পরে কাজে আসবে এমন আমলের মধ্যে সে ব্যস্ত হয়। আলকাই ইয়েসু মান্দান আনাসাহু ওয়া আমির আলী মা বাদাল মৌত। আর যে এই সমস্ত সৌন্দর্য আর চাকচিক্যের পিছনে পড়ে সে তার মন মতো জিন্দগি, মন চাহি জিন্দগি কাটায়, কারণ আজ এটা সুন্দর লাগে, কাল ওটা সুন্দর লাগে, তো সৌন্দর্যের পিছনে সে দৌড়াইতেছে। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বোকা লোককে, বোকা লোক হইল যে সে যে দুনিয়ার এই চাকচিক্যের পিছনে পড়া আখেরাতের জিন্দগিকে ভুলে গেল, সে হইল বোকা লোক, সে আখেরাতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারলো না। সেই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দুনিয়ার দুইটা দিক, একটা হলো এটার মধ্যে প্রয়োজনও মিটে, আবার এটার মধ্যে চাকচিক্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এটার চাকচিক্য এবং সৌন্দর্য যেটা, এটা হলো পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা দেখতে চান এই চাকচিক্য পিছনে পড়ে তার আসল জিন্দগির উদ্দেশ্যকে ভুলে যায়। আরেক দিক হলো এটা একটা প্রয়োজনীয় জিনিস, সফরের সামান, সে এটা থেকে ফায়দা উঠাবে, দুনিয়ার প্রত্যেকটা জিনিস থেকে সে ফায়দা উঠাইতে পারে। যেমন একজন কৃষক জমিনে চাষ করে, আর জমিনে চাষ করে জমিন তার উদ্দেশ্য নয়, বরং এই জমিন থেকে যে ফসল হয় সে ফসল তার উদ্দেশ্য, সে ফসল উঠায়। এরকমভাবে মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, দুনিয়ার সব সামানই এরকম এক জমিনের মতোই, যে জমিনকে সুন্দর দেখে জমিনের পিছে পড়ল, ফসল উঠাইল না, ফসল করল না, সে হইল বোকালো। দুনিয়ার এই সমস্ত জিনিস, এটার মধ্যে যদি কেউ এটার সৌন্দর্যের মধ্যে লেগে যায়, এটার চাকচিক্যের মধ্যে লেগে যায়, তো সে এটা থেকে ফায়দা উঠাইল না, বরং এটার চাকচিক্যের মধ্যে ফাইটে গেল, আর সে তার আখেরাত এবং তার জিন্দগির মকসাদ আর উদ্দেশ্যকে সে ভুলে গেল।
আল্লাহ তাআলা নে আখিরাত কি দো সিফতে বতাইয়ে, কিউকি হর আদমি আখিরাত কি তরফ জা রাহা হ্যায় তো আখিরাত কা তারুফ করাযা হ্যায়, কি আখিরাত কি দো সিফত হ্যায়। এক সিফত আখিরাত কি ইয়ে হ্যায় কি ও বাকি রহনে ওয়ালা, বাকি রহনে ওয়ালি হ্যায়, آخرت ایک عالم ہے, اس عالم کو اللہ نے بقا دی ہے کہ آخرت باقی رہے گی. دوسرا کہ آخرت بہتر ہے اور بطور بدلہ کے ملے گی, بدلے کے بغیر نہیں ملے گی, بدلہ ہوگا. پہلے کوئی چیز کی ہے اس کا بدلہ ملے گا. آخرت کو بطور بدلہ کہیں گے اور آخرت کو بطور بقا کہیں گے. ہاں, اس لیے وہ چیز یہاں پیدا کرنی ہے جس میں آخرت کا بدلہ ملے. آخرت کا جو بدلہ ملے گا آدمی کو, وہ دین کی وجہ سے ملے گا. وَمَن يَتَّقِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, کہ جو آدمی اسلام کے علاوہ دین کے علاوہ کوئی اور چیز چاہے گا اس کے لیے کچھ نہیں, اللہ قبول ہی نہیں کرے گا, پسند ہی نہیں کرے گا. آخرت بنانے کے لیے اللہ تعالیٰ نے جو سامان ہم کو دیا ہے وہ دین دیا ہے. اس لیے فرمایا وَمَن يَتَّقِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ. یہ یاد رکھے. کیا یاد رکھے؟ کہ اللہ تبارک و تعالیٰ دین کو ہی پسند کریں گے. دین کے علاوہ کوئی اور چیز لایا ہے آدمی آخرت, چونکہ آخرت میں جا ہی رہا ہے, وہ لے کے جائے گا, یا تو دینداری لے کے جائے گا یا بے دینی لے کے جائے گا, بھلائی لے کے جائے گا یا برائی لے کے جائے گا. جی ہاں, تو وہ جائے گا ضرور کچھ نہ کچھ لے کر کے. اس لیے آگاہ کیا ہے بنیادی بات پر کہ وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ. کہ اس دین کے علاوہ کوئی اور دین لے کر کے گیا ہے, کوئی اور طریقہ کار اپنی زندگی میں اختیار کیا ہے اور وہ لے کر آخرت میں گیا ہے, فرمایا اس کو ہرگز پسند نہیں کریں گے, ہرگز پسند نہیں کریں گے اس کو, اور اس کو ہمیشہ ہمیشہ کے نقصان میں اتار دیں گے, گھاٹے میں اتار دیں گے. یہ عام اعلان ہے کہ دین کے علاوہ جو بھی دولت ہو دنیا کی, چاہے زراعت ہو, تجارت ہو, حکومت ہو, کوئی بھی چیز ہو, اگر اس میں دین نہیں ہے تو اس کی اللہ کے ہاں کوئی قیمت نہیں ہے, وہ خسارہ ہی خسارہ ہے. یہ عام اعلان کر دیا کہ وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ. اس دین کے علاوہ جو اللہ تعالیٰ نے زمین پر ہمارے لیے اتارا, انسانوں کے لیے اتارا ہے, اس کے علاوہ کوئی اور چیز لے کر کے, کوئی اور طریقہ لے کر کے جائے گا, اسے قبول نہیں کیا جائے گا. یہ عام دعوت ہے کہ اللہ تعالیٰ نے دنیا سے آخرت بنانے کے لیے دین اتارا ہے.
میرے محترم دوستو بزرگو, যে আখেরাতের আল্লাহ তাআলা যে আখেরাত বানাইছেন, আর আমরা সবাই দুনিয়া থেকে চলতে চলতে সেই আখেরাতের দিকে যাচ্ছি, আখেরাতই আমাদের আসল ঠিকানা হবে. ওই আখেরাতের দুইটা সিফাত বলা হয়েছে. আখেরাতের মধ্যে দুইটা জিনিস আছে. একটা জিনিস হল আখেরাত, তার মধ্যে পাকা অর্থাৎ স্থায়ী সব সময়ের জন্য, এদের মধ্যে আর পরিবর্তন নাই, বাঁকা হবে সেখানে. সেখানে বাঁকা মানে যে সেখান থেকে আর পরিবর্তন হবে না, কোথাও যাবে না, সেটাই স্থায়ী হবে. তো আখেরাতটা স্থায়ী, যেমন দুনিয়া অস্থায়ী, আখেরাত কিন্তু স্থায়ী, চিরস্থায়ী. আখেরাতের বিষয় একটা হলো এটা, যে আখেরাত চিরস্থায়ী হবে. আর দ্বিতীয় জিনিস হল আখেরাত দুনিয়াতে যা মানুষ করবে এর বদলা পাওয়ার দিন, পাওয়ার জায়গা, বদলা পাওয়ার জায়গা, ওখানে বদলা দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে. তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আখেরাত হল স্থায়ী আর হলো আখেরাত বদলা পাওয়ার জায়গা. দুনিয়ায় যা কিছু যা কিছু করবে এটার বদলা আখেরাতে পাওয়া যাবে. তো এই আখেরাতে যে বদলা পাওয়া যাবে, কিসের বদলা পাওয়া যাবে? দীনের বদলা পাওয়া যাবে. যে দীনের উপরে চলবে, দীনের উপরে আমল বানাবে, দীনই আমল বানাবে, এটার বদলা সে আখেরাতে পাবে. দীন ছাড়া আর কোনো জিনিসের বদলা আখেরাতে দেওয়া হবে না, ওটার কোনো বদলা নাই, দিন ছাড়া অন্য কিছু হয়েছে. কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন. যে যে আখেরাতে দিন ইসলাম ছাড়া আর কোনো জিনিস নিয়ে উপস্থিত হবে ওটার কোনো ওটাকে গ্রহণ করা হবে না এবং তাকে সে ক্ষতিগ্রস্ত হবে, সে ওইখানে ক্ষতিগ্রস্ত হবে। তো মেরে মহাতারাম দোষটা দূর, মানুষ দুনিয়াতে ব্যবসা করে, ক্ষেত বাড়ি করে, ক্ষেত খামার করে, এমনিভাবে মানুষ দুনিয়াতে হুকুমত করে, রাজত্ব করে, সবটার মধ্যে যখন এই দিন থাকবে এটা আখেরাতে গ্রহণযোগ্য হবে, এটাকে গ্রহণ করা হবে, এটার বদলা দেওয়া হবে। আর যদি তেজারতের মধ্যে, ব্যবসার মধ্যে, আর এই ক্ষেত খামারের মধ্যে, আর এই সমস্ত রাজত্ব করার মধ্যে যদি দিন না থাকে তাহলে ওটার কোনো মূল্য নাই, আখেরাতে কোনো মূল্য দেওয়া হবে না। যত বড় ক্ষেত খামারের মালিকই হোক না কেন, আর যত বড় ব্যবসার মালিকই হোক না কেন, যত বড় রাজত্বের মালিকই হোক না কেন, যদি ওটার মধ্যে দিন না থাকে তো তার এই ক্ষেত খামারের কোনো মূল্য আখেরাতে নেই, এই ব্যবসার কোনো মূল্য আখেরাতে নেই, রাজত্বের মূল্য আখেরাতে বিলকুলই নেই। হ্যাঁ, যদি সেই ক্ষেত খামারের মধ্যে ওই দিন মোতাবেক ক্ষেত খামার করে, ব্যবসা বাণিজ্য দিন মোতাবেক করে, রাজত্ব দিন মোতাবেক করে, তো এই রাজত্ব, এই ব্যবসা, এই ক্ষেত খামার, এগুলির মূল্য সে আখেরাতে তাকে দেওয়া হবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে আখেরাতে দিবেন। তো আখেরাতের দুইটা সিফাত বলছেন, একটা হলো আখেরাত চিরস্থায়ী হবে, যার জন্য পাকা হবে, স্থায়ী হবে, আর হলো আখেরাত সেখানে বদলা পাওয়া যাবে। বদলা পাওয়ার জন্য দুনিয়াতে যে দিন মোতাবেক আমল বানাবে, দিন মোতাবেক চলবে, এইটারই বদলা আখেরাতে পাওয়া যাবে। আর যে দিন ছাড়া অন্য কিছু নিয়ে আখেরাতে যাবে, এই দিন ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম, অন্য কোনো জিনিস নিয়ে আখেরাতে যাবে, তো এগুলির কোনো মূল্য আখেরাতে দেওয়া হবে না, কোনো বদলা আখেরাতে দেওয়া হবে।
اور اللہ تبارک و تعالیٰ نے صاف لفظوں میں ہم کو اس بات کی رہبری فرمائی ہے کہ دنیا کی زندگی اللہ نے آخرت بنانے کے لیے دی ہے، اور دنیا کی زندگی کو، دنیا کے سامان کو لغو اور بیکار نہیں بنایا ہے۔ ربنا ما خلقت هذا باطلا، کہ یہ چیزیں بیکار نہیں ہوئی ہیں، دنیا کا مال، دولت اور یہ چیزیں بیکار نہیں ہے، بلکہ یہ کسی کام کے لیے بنی ہے، اور اس کے لیے فرمایا ہے کہ اپنی دنیا سے آخرت بناؤ۔ اس لیے دنیا قیمتی ہے، اس کی کیوں قیمتی ہے کہ اس سے آخرت بنتی ہے، اور کوئی میدان آخرت بنانے کا نہیں ہے سوائے اس دنیا کے، اس لحاظ سے دنیا بہت قیمتی ہے، بہت عزیز ہے۔ ہاں، وہ دنیا ملعون ہے جو آخرت سے روکے، یہ باتیں ہمیں رسول صلی اللہ علیہ وسلم بتائی ہے کہ آدمی کی وہ دنیا جو اس کو آخرت سے روکے اور دین سے روکے وہ ملعون ہے، وہ اللہ کی رحمت سے دور ہے۔ لیکن جو دنیا آخرت بنانے کے لیے استعمال ہوتی ہے یہ وہ اللہ کی نعمت ہے۔ وَابْتَغِ فِيمَا آتَاكَ اللَّهُ الدَّارَ الْآخِرَةَ وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا، کہ تجھ کو اللہ نے جو دنیا دی ہے اس سے اپنی آخرت بنا لے اور اپنا حصہ مت بھول جا، اپنا حصہ مت بھول جا۔ کہ تیرا حصہ کیا ہے؟ کہ جو تو اب دنیا سے آخرت بنائے گا وہ تیرا حصہ ہے، اور دنیا سے آخرت نہیں بنی ہے تو تیرا کوئی حصہ ہی نہیں ہے، تو اپنا حصہ بھول کر کے آیا ہے، اب آخرت میں کچھ نہیں ہوگا۔ اس لیے یہ دعوت دی ہے کہ اپنی دنیا سے آخرت بناؤ، کہ دنیا سے آخرت بن گئی تو پھر آدمی کامیاب ہو گیا، کہ دنیا نعمت بنی آخرت بھی نعمت بنی، آخرت رحمت بن جائے گی، جس طرح دنیا نعمت بنی ہوئی ہے آخرت رحمت بن جائے گی۔ اس لیے یہ دعوت دی ہے کہ اپنی دنیا سے اپنی آخرت بناؤ، چونکہ آدمی کو خبر نہیں ہے کہ دنیا سے آخرت کیسی بنے، کس طرح سے بنے، کیونکہ ہر چیز کے بنانے کے الگ الگ طریقے ہوتے ہیں۔ جی ہاں، تو ان طریقوں کو اور دنیا سے آخرت بنانے کے طریقوں کو سمجھانے کے لیے اللہ تعالیٰ نے دنیا میں نبی بھیجے، تاکہ دنیا میں جتنے شعبے ہیں ہر شعبے والے کو ایسی ہدایت ملے کہ وہ شعبے میں وہ دیندار بن جاوے اور اس شعبے سے وہ کامیاب ہو کر نکل آوے. تاجر تجارت میں سے کامیاب ہو کر نکلے, زمیندار زمینداری میں سے کامیاب ہو کر نکلے, مزدور مزدوری میں سے کامیاب ہو کر کے نکلے, اور عہدیدار عہدے میں سے کامیاب ہو کر کے نکلے. کیونکہ کامیابی دین میں رکھی ہے, اور دین سمجھانے کے لیے اور دین بتانے کے لیے اللہ تعالیٰ نے نبیوں کو بھیجا ہے تاکہ کوئی شعبے والا نامراد نہ بنے بلکہ ہر شعبے والا کامیاب بن جائے. اس لیے اللہ تعالیٰ نے نبیوں کو بھیجا اور نبیوں کو دعوت کی ذمہ داری دی کہ اپنے کہ ہمارے بندوں کو دعوت دو, ہمارے بندوں کو ہماری طرف بلاؤ اور ان کو بتاؤ کہ اگر وہ ہماری حکم والی زندگی گزاریں گے تو ان کو کیا ملے گا, دنیا میں کیا ملے گا, آخرت میں کیا ملے گا, اس کی بشارتیں سناؤ. اور اگر یہ بات نہ ہوئی تو دنیا اور آخرت کا گھاٹا اور دنیا آخرت کا نقصان وہ سمجھاؤ. اس لیے نبیوں کو اللہ تعالیٰ مبشر اور منذر بنا کر بھیجتے کہ ایمان والوں کو, اطاعت کرنے والوں کو, تابع داری کرنے والوں کو وہ بشارتیں سناتے کہ تمہارے لیے یہ ہے اور تمہارے لیے یہ ہے, دنیا میں یہ ہے, آخرت میں یہ ہے. اور اگر یہ بات نہیں ہے تو دنیا کی یہ پریشانیاں ہیں اور آخرت کی مصیبتیں ہیں. یہ بات نبیوں کے ذریعے سمجھائی جاتی ہے تاکہ ہر آدمی اپنی دنیا سے اپنی آخرت بناوے, اور اس کو اس کا طریقہ بتایا گیا ہے.
میرے محترم دوستوں بزرگوں, بولیں گے آخرت بنے پر جن ہی دنیا کو بیکار نہ ہے, অনর্থক আল্লাহ তালা দুনিয়াকে সৃষ্টি করেন নাই. রব্বান আমা খালাক্তা হাজা বাতিল, বাতিল জিনিস নয়. আল্লাহ আপনি দুনিয়াতে যা বানাইছেন সেগুলি কোনো কাজের জিনিস না, বেকার জিনিস এরকম নয়, বরং এই দুনিয়াটা বড় কাজের জিনিস, বড় মূল্যবান জিনিস. কারণ এই দুনিয়া থেকেই মানুষ আখেরাত বানাবে, দুনিয়া দিয়েই আখেরাত বানাবে. দুনিয়ার মাল, দুনিয়ার জমিন, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার যা কিছু আছে এই সব দিয়েই আখেরাত বানাইতে হবে. কাজে দুনিয়া বেকার সৃষ্টি করা হয় নাই, যে দুনিয়ার জিনিস কোনো কাজের জিনিস নয়, এবং এই দুনিয়াই আখেরাত বানাইবার সামান. এখান থেকে আমাকে আখেরাত বানাইতে হবে. তো মেরে মহতরম দোস্তার বুঝব, এই দুনিয়ার এই সমস্ত জিনিসের দ্বারা যে আখেরাত বানাবে সে তো আখেরাতে কামিয়াব হবে. আর এই সমস্ত দুনিয়ার জিনিসের মধ্যে যে আখেরাতকে ভুলে চলতে থাকবে সে হবে আখেরাতে ক্ষতিগ্রস্ত. তো বলেন যে যে জিনিস দুনিয়ার যে জিনিস মানুষকে আখেরাত ভুলাইয়ে দেয়, আখেরাত থেকে দূরে সরাইয়ে দেয়, আখেরাত থেকে বাধা সৃষ্টি করে, সেটাই হলো আল্লাহর রহমত থেকে দূরে. যেমন হাদিসের মধ্যে আসছে দুনিয়া আল্লাহর রহমত থেকে দূরে, তো সব দুনিয়া আল্লাহর রহমত থেকে দূরে নয়, যে দুনিয়াটা আমাকে আখেরাত থেকে বাধা দিবে, আখেরাত ভুলাই দিবে, সেটা হলো আল্লাহ তাআলার রহমত থেকে দূরে. আর বাকি যে দুনিয়ার দ্বারা আমি আমার আখেরাত বানাবো সেটাই হলো যে এই দুনিয়া থেকে আমি আমার কামিয়াবির রাস্তা পেয়ে গেলাম, আমি আমার আখেরাত বানাইলাম. ওইটা দুনিয়া বড় মূল্যবান, যে দুনিয়া দ্বারা আখেরাত বানানো হয়, আর আখেরাত বানাইবার জন্য এই দুনিয়াই জায়গা, আর কোনো জায়গা নাই যে যেখানে যায় মানুষ আখেরাত বানাবে, দুনিয়াতেই আখেরাত বানাইতে হবে. মেরে মহতরম দোস্ত, এই দুনিয়া থেকে আখেরাত কিভাবে বানাবে, কিভাবে আখেরাত বানাবে এই দুনিয়া দ্বারা, সেটা শিখাইবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী পয়গম্বরদেরকে পাঠাইছেন. নবীরা দুনিয়াতে আসছেন মানুষকে একথা শিখাইবার জন্য যে দুনিয়াটাকে যদি তুমি এইভাবে ব্যবহার করো, আর দুনিয়াকে যদি তুমি এইভাবে কাজে লাগাও, তো এই দুনিয়া তোমার আখেরাত হবে. আর যদি তুমি এইভাবে করো তাহলে দুনিয়া আল্লাহর রহমত থেকে দূরে, তোমাকেও আল্লাহর রহমত থেকে দূরে করে দেবে, তুমিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে. নবীদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিনি এই জন্য যাতে মানুষকে এই কথা বাতায় দেন, শিখাইয়ে দেন যে দুনিয়া থেকে কিভাবে সে আখেরাত বানাবে, নবীদেরকে দায়ী বানায় পাঠাইছে, দাওয়াতের মেহনত দিয়া পাঠাইছে, নবীদের দাওয়াত এটাই সে দুনিয়াটা কিভাবে সে আখেরাতের জন্য ব্যবহার করবে, তুমি দুনিয়া দিয়ে সে আখেরাত বানাবে।
দুনিয়া সে আখেরাত বানানে কি দাওয়াত দি হ্যাঁ, দুনিয়া সে আখেরাত বানানে কে কে আসবাব হ্যাঁ, কি দুনিয়া সে আখেরাত বানানে কে আসবাব মে সবসে পহলে ঈমান হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ে ঈমান কা কলিমা হ্যাঁ, আল্লাহ সে তাল্লুক পয়দা করনে কা কলিমা হ্যাঁ, আল্লাহ কি কুদরত সে ফায়দা উঠানে কা কলিমা হ্যাঁ, আল্লাহ কে আযাব সে বচনে বচানে ওয়ালা ইয়ে কলিমা হ্যাঁ। তো দুনিয়া সে আখিরাত বানানে কে লিয়ে জো পহলি নিয়ামত হমকো মিলি হ্যা, ঈমান কে নিয়ামত মিলি হ্যায়, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ে হর জমানে মে রাহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে লেকর কে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তক ইয়ে ঈমান কা কলিমা হ্যায়, তাওহীদ কা কলিমা হ্যায়, আল্লাহ সে তাআল্লুক কা কলিমা হ্যায়। ইসকি ওয়াজহ সে বান্দে কা তাআল্লুক আল্লাহ তাআলা সে হো জাতা হ্যায়, কি উসকা মতলব ইয়ে হ্যায় কি আল্লাহ কে সিওয়া কোই ইবাদত কে লায়ক নাহি হ্যায়, কই কাম বানানে ওয়ালা নাই হ্যায়, কই নফা নুকসান কা মালিক নাই হ্যায়, কই সহারা নাই হ্যায় সিওয়া আল্লাহ তাআলা কে। ওর হকীকত ভি ইয়েহি হ্যায় কি আদমি কে পাস জো কুছ হ্যায় ও আল্লাহ কি তরফ সে হ্যায়, উসকি হায়াত হ্যায় ও আল্লাহ কি তরফ সে হ্যায়, মৌত ও জিতনি চীজে হ্যায়, ওয়ামা বিকুম মিন নিয়ামতিন ফামিন আল্লাহ, তোমারে পাস জো জো নিয়ামতে হ্যায়, জো জো রাহতে হ্যায়, ও সব তুমকো আল্লাহ তাআলা নে দিয়ে হ্যায়, কিউকি ওহি আকেলা পয়দা করনে ওয়ালা হ্যায়, ওহি আকেলা দেনে ওয়ালা হ্যায়, নফা নুকসান কা ওহি মালিক হ্যায়। ইসলিয়ে হমারি আখিরাত বানানে কি পহলি সিঁড়ি কি ও আপনে অন্দর আল্লাহ তাআলা কা তাআল্লুক পয়দা করনা হ্যায়, ও তাআল্লুক ঈমান ও ইবাদত কা তাআল্লুক হ্যায়, কি আল্লাহ তাআলা পর ঈমান লা করকে ফির আল্লাহ তাআলা কি ফির আপনি জিন্দগি কো ঈমান ওয়ালি বানানি হ্যায়, ওর ঈমান ওয়ালি বানানে কা মতলব ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা কি তরফ সে হমারি জিন্দগি মে জো জো জিম্মেদারিয়াঁ আবে, জো জো হুকম আবে হমারি জিন্দগি মে, উন হুকম কো আল্লাহ কো রাজি করনে কে লিয়ে পুরা কিয়া যাবে, ইয়ে আল্লাহ সে তাআল্লুক কা মতলব হ্যায় কি আল্লাহ তাআলা কি তরফ সে হমারে পাস জিম্মেদারি আয়েগি, ও জিম্মেদারিয়াঁ হোগি উসকে হুকমো কি ইবাদত করনে কি, উন জিম্মেদারিয়ো কো পুরা করনে কি ওয়াজহ সে আল্লাহ তাআলা সে হামারা তাআল্লুক সহি হো জায়েগা, জব আল্লাহ তাআলা কে তাআল্লুক সহি হুয়া তো আল্লাহ তাআলা আপনি কুদরত সে হামারে সারে তাআল্লুকাত কো সারে হালাত কো সহি করেঙ্গে, ইয়ে ইলাজ হ্যায় সারি পরিশানিয়ো কা সারি মুশকিলো কা খতম হোনে কা, কি আল্লাহ তাআলা সে হামারা তাআল্লুক সহি হো জাবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে হামকো ইয়ে বশারত দি হ্যায় কি মান আসলাহা মা বাইনহু ওয়া বাইন আল্লাহ আসলাহা আল্লাহু মা বাইনহু ওয়া বাইন খালকিহি, কি জো লোগ আপনা আপনা ওর খুদা কা মামলা ঠিক কর লেঙ্গে তো আল্লাহ উনকা ওর মখলুক ওয়ালা মামলা ঠিক কর দেগা, কিউকি সারে হালাত আল্লাহ তাআলা কে হাত মে হ্যায়, জিস তরহ সারে আসবাব কা আল্লাহ পয়দা করনে ওয়ালা হ্যায়, ইস তরহ আসবাব সে জো হালাত বননে ওয়ালে হ্যায় ও সারে হালাত আল্লাহ তাআলা পয়দা করনে ওয়ালা হ্যায়, আসবাব ভি আল্লাহ কে কবজে কবজে মে হ্যায় ওর আসবাব সে বননে ওয়ালে হালাত ভি আল্লাহ কে কবজে মে, কিসি কে কবজে মে কুছ নাহি হ্যায়, খালিক ও কুল্লে শাই কি আল্লাহ হর চিজ কা পয়দা করনে ওয়ালা হ্যায়, জব আল্লাহ তাআলা কে সামনে হাত মে হর চিজ হ্যায়, কিসি কে হাত মে কুছ নাহি হ্যায়, জব বন্দে কা তাআল্লুক আল্লাহ তাআলা সে সহি হো জায়েগা, তো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে ইনসানো কো ইয়ে বশারত দি হ্যায় কি মান আসলাহা মা বাইনহু ওয়া বাইন আল্লাহ আসলাহা আল্লাহু মা বাইনহু ওয়া বাইন খালকিহি, কি জো লোগ আপনা ওর খুদা কা মামলা ঠিক কর লেঙ্গে, ঈমান লাকার ইবাদত লাকার হুকুক আদা করকে আল্লাহ সে মামলা ঠিক কিয়া জাতা হ্যায়, কি জব আল্লাহ তাআলা সে মামলা ঠিক কিয়া জায়েগা তো ফির আল্লাহ তাআলা সারে উমুর কো ঠিক কর দেঙ্গে, এক এক হি রাস্তা হ্যায় কি আল্লাহ সে আপনা মামলা সহি করো, জব আল্লাহ তাআলা সে মামলা সহি হো জায়েগা তো ফির সারে মামলা তো আল্লাহ আপনি কুদরত সে সহি করেঙ্গে, আল্লাহ তাআলা কে হ্যাঁ কুদরত ভি হ্যায়, আল্লাহ তাআলা কে হ্যাঁ নেমত ভি হ্যায়, ওর দোনো সে ফায়দা উঠায়া জাতা হ্যায় ওর দোনো সে আল্লাহ ফায়দা পৌঁছাতে হ্যায়, কুদরত সে ভি ফায়দা উঠা পৌঁছাতে হ্যায় ওর নেমতো সে ভি ফায়দা উঠাতে হ্যায়, কুদরত উস বক্ত ফায়দা দেগি জব আল্লাহ রাজি হোগা, ওর নেমত উস বক্ত ফায়দা দেগি জব আল্লাহ রাজি হোগা, ওরনা নেমতো সে হালাত নেই বনতে, হালাত তো আল্লাহ কে ফয়সলে সে বনতে হ্যায়, কিউকি আল্লাহ কে হাত মে ফয়সলা হ্যায়, আল্লাহ নে ফরমায়া আলা লাহুল খালকু ওয়াল আমর, ইয়াদ রাখো মখলুক ভি আল্লাহ কি হ্যায় ওর ফয়সলা ভি আল্লাহ কা হ্যায়, মখলুক মে আল্লাহ জো ফয়সলা করেঙ্গে ও হোগা, اگر حفاظت کا فیصلہ کریں گے تو حفاظت ہوگی، حفاظت کا فیصلہ نہیں کریں گے تو حفاظت نہیں ہوگی، مدد کا فیصلہ کریں گے تو اسباب کے ساتھ مدد میں ہوگی نہیں تو مدد میں ہوگی. کیوں؟ کہ مخلوق بھی اللہ کے قبضے میں ہے اور فیصلہ بھی اللہ ہے. اس لیے یہ دعوت دی ہے کہ سب سے پہلے ہم کو اپنے اللہ تعالیٰ سے تعلق صحیح کرنا ہے. یہ دعوت ہے نبیوں کی کہ اپنا تعلق اللہ تعالیٰ صحیح کرو. یہ سارے حالات کا علاج ہے. لوگ حالات سے پریشان ہیں، ہر زمانے میں لوگ حالات سے پریشان ہوتے تھے، یہ حال ہو گیا، یہ حال ہو گیا، ہو گیا. اللہ کے نبیوں نے آ کر کے اس کا علاج بتایا کہ اس کا علاج یہ کی ہے کہ اللہ حالات کا پیدا کرنے والا ہے، حالات کا لانے والا ہے. دیکھیے موسموں کو اللہ لاتے ہیں کہ راتیں بڑی ہو گئی، دن چھوٹے ہو گئے، دن بڑے ہو گئے، راتیں چھوٹی ہو گئی. یہ مخلوق پر ہی حالات ہوتے ہیں موسموں کے. تو جس طرح موسموں کے حالات ہوتے ہیں ایسے زندگیوں کے حالات ہوتے ہیں. کبھی اللہ حالات تنگ کر دیتے ہیں، کبھی حالات کھول دیتے ہیں. یہ مسئلہ اللہ تعالیٰ کے ہاتھ میں ہے اور کسی کے ہاتھ میں نہیں ہے. اس لیے کہا کہ جو لوگ اپنا اور خدا کا معاملہ ٹھیک کر لیں گے، اللہ ان کا اور مخلوق والا معاملہ ٹھیک کر لیں گے.
تو میرے محترم دوستوں بزرگوں، نبی دل کے اللہ تعالیٰ پٹے اس دنیا کیبھابے کرلے ہمارا آخرات بنبے، تو نبیرا دائی ہوئے آسچن یہ دنیا تھی آخرات دیکھے دعوت دیشن منش آخرات دیکھے دعوت آخرات بناؤ. মানুষ দুনিয়া বানানোর মধ্যে মজবুত থাকে, তো তাদেরকে আখিরাত বানাবার দিকে দাওয়াত দেবার জন্য নবীদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছে. নবীরা দায়ী হয়ে আসছে নবীদের পহেলা দাওয়াত আখিরাত বানাইবার জন্য. পহেলা দাওয়াত কি? সেটা হলো ইমান. সে ইমান বানায় না আদম আলাইহিস সালাম থেকে নিয়া রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা সেই ইমানের দাওয়াত দিচ্ছেন. ইমানের কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, সেই যে কলমা ইমানের কলমা, তাওহীদের কলমা. মেরে মহতরম দোস্ত, এই ইমানের দ্বারা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম হয়ে যায়. বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে ইমানের দ্বারাই কায়েম হয়. ইমান হলেই লা ইলাহা ইল্লাল্লাহ এটা মনে প্রাণে বিশ্বাস করো যে আল্লাহ তাআলার ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নাই. সেই জন্য যে আল্লাহ তাআলাই সারা দুনিয়ার মালিক, সমস্ত অবস্থার মালিক আল্লাহ তাআলা, ভালো মন্দের মালিক আল্লাহ তাআলা, লাভ লোকসানের মালিক আল্লাহ তাআলা. মানুষ দুনিয়ার জিনিস দেখে, সেই সমস্ত জিনিসের মধ্যে লাভ লোকসান আল্লাহ তাআলা রাখেন নাই, আল্লাহ তাআলা নিজের কব্জায় রাখছেন. একটা হলো নেয়ামত তৈরি করছেন, আবার আল্লাহ তাআলা কুদরত রাখেন. এই সমস্ত নেয়ামতের মধ্যে ফায়দা পাওয়া এটা আল্লাহ তাআলার কুদরত দ্বারা হবে, আল্লাহর ফয়সলা দ্বারা হবে. আল্লাহ লাহুল খালকু ওয়া লাহু, সৃষ্টি আল্লাহ তাআলার, ফয়সলাও আল্লাহ তাআলার. যখন বান্দা ইমানের দ্বারা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করে, এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে যা হুকুম আকাম আসে, যে কোনো দায়িত্ব জিম্মাদারি আসে, সব দায়িত্বগুলি সে পালন করে, তো আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যায়. আল্লাহর সঙ্গে যখন তার সম্পর্ক কায়েম হয়, আল্লাহ তার দুনিয়ার অবস্থাকে সৃষ্টি করে দেন, সুন্দর করে দেন. আখিরাতকেও আল্লাহ তাআলা সুন্দর করে দেন. দুনিয়া আখিরাতের সব জিনিসের মালিক, সব হালাত আর অবস্থার মালিক একমাত্র আল্লাহ তাআলা. মানুষ দুনিয়াতে বিভিন্ন হালাতের মধ্যে, অবস্থার মধ্যে হাবুডুবু খাইতে থাকে, পরেশান হতে থাকে, আর মানুষ মনে করে যে এই সমস্ত জিনিসপত্রের দ্বারাই আমার অবস্থা ঠিক করে নিব. না, কোনো জিনিসের মধ্যে আল্লাহ তাআলা এই ক্ষমতা রাখেনি. আল্লাহ তাআলা নিজ কুদরতের মধ্যে এই জিনিস রাখছেন. জিনিস তো আল্লাহ তাআলা তৈরি করছেন, এটা যারা উপকার অপকার সব আল্লাহ তাআলার কুদরতের মধ্যে. আল্লাহ তার হুকুম দ্বারা এই সব জিনিসকে ব্যবহার করে. সেই জন্য বলেন যে সৃষ্টি আল্লাহ তাআলার, আর এর মধ্যে ফয়সলা যে সৃষ্টি দ্বারা কি হবে, ভালো হবে কি মন্দ হবে, পেরেশানি আসবে না আরাম আসবে, এই ফয়সলাও আল্লাহ তাআলার. এই সমস্ত জিনিসের মধ্যে কিছুই নেই.
আল্লাহ তাআলার ফয়সালার মধ্যে সবকিছু। বান্দা যখন ইমানের দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া জিম্মাদারি পুরা করার দ্বারা, হুকুম আহকামকে পুরা করার দ্বারা আল্লাহর সঙ্গে যখন তার তাল্লুক এবং সম্পর্ক ঠিক হয়, তখন আল্লাহ তাআলা তার অবস্থাকে ঠিক করে দেন, দুনিয়ার অবস্থাকে ঠিক করে দেন, পেরেশানিকে দূর করে দেন। দুনিয়াতে আল্লাহ তাআলা তার সংকীর্ণতাকে দূর করে দেন, তাকে সচ্ছলতা দিয়ে দেন, দুনিয়ার কষ্ট দূর করে দেন, আরাম আল্লাহ তাআলা দিয়ে দেন। তো যেহেতু আল্লাহ তাআলার হাতে, বান্দা এই ইমানের দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম করবে। নবীরা এই ইমানের দাওয়াত নিয়েই দুনিয়াতে আসছে। সব নবী তার উম্মতকে এই ইমানের দাওয়াত দিয়েছেন, ইমানের সঙ্গে ইমানের দাওয়াত এবং এই ইমানের সঙ্গে আল্লাহ তাআলার হুকুম আহকাম। যেহেতু আল্লাহই সব জিনিসের মালিক, আল্লাহরই বন্দেগী করতে হবে, আর কারো বন্দেগী করা যাবে না। তো কাজেই যখন বান্দা আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কায়েম হবে। এই জন্য বলেন যে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে নিবে, আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে নেবে। আল্লাহ তাআলা তার মখলুকের সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে দেবে। যে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ঠিক করে নেয়, আল্লাহ তার মখলুকের সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে দেবে। আর যখন আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ঠিক নাই, তো আরামের জিনিস দিয়েও বেআরাম হয়, কারণ আল্লাহ তাআলা ওইখানে তার সম্পর্ককে নষ্ট করে দেবে। মানুষের সঙ্গে তার সম্পর্ক নষ্ট, তার মাল এটা দিয়ে আছে, পেরেশানি ছাড়া আর কিছুই পায় না, তার ক্ষেত জমিন যারা আছে পেরেশানি ছাড়া আর কিছুই পায় না, ব্যবসা বাণিজ্য এদের মধ্যে পেরেশানি ছাড়া আর কিছুই পায় না। তো দুনিয়ার যে কোনো জিনিস সবই তো আল্লাহ তাআলা, আল্লাহই সৃষ্টি করছেন। এই জন্য বলছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ঠিক করে নিবে, সম্পর্ক আল্লাহর সঙ্গে কিসের দ্বারা ঠিক হবে? ইমানের দ্বারা এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম এবং আল্লাহর পক্ষ থেকে যা জিম্মাদারি দায়িত্ব আসে এগুলিকে পালন করার দ্বারা, এগুলিকে পুরা করার দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাবে। মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার মাঝখানে সম্পর্ককে ঠিক করে নেবে, আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকিহি, আল্লাহ তাআলা তার মধ্যে আর আল্লাহর সৃষ্টির মধ্যে সম্পর্ককে ঠিক করে দিবে। কারণ এই মৌসুম, শীতের মৌসুম, গরমের মৌসুম, রাত্র দিন যত রকম হালাত আর অবস্থা দেখি, এই সব অবস্থার সৃষ্টি করনেওয়ালা আল্লাহ তাআলা, আল্লাহই সৃষ্টি করেন, আল্লাহই রাতকে বড় করেন, দিনকে ছোট করেন, দিনকে বড় করেন, রাতকে ছোট করেন, আল্লাহই বিভিন্ন মৌসুমকে সৃষ্টি করেন, শীতের মৌসুম সৃষ্টি করেন, গরমের মৌসুম, আল্লাহই দুনিয়াতে যত রকম হালাত আর অবস্থা মানুষ তার জিন্দগিতে দেখে, এই সমস্ত অবস্থার সৃষ্টি করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহই অবস্থাকে সৃষ্টি করেন। আর এই অবস্থাকে সৃষ্টি করে যখন করে বান্দা পরেশান হয়, তো বান্দা এই অবস্থাকে ঠিক করার জন্য কি করবে? এই জন্য নবীদেরকে পাঠাইছেন যে ইমানের দ্বারা আল্লাহ তাআলার হুকুম আহকামকে মানার দ্বারা আল্লাহকে, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক ঠিক করো, আল্লাহ তাআলা তোমার এই সব অবস্থাকে ঠিক করে দেবে। সেই জন্য মেরা মহতারাম দোস্তরা বুজুর্গ, এটা ছাড়া আর কোনো পন্থা নাই, আর কোনো পথ নাই যে মানুষ তার অবস্থাকে ঠিক করতে পারে। মানুষ যখনই আল্লাহর সাথে তার সম্পর্ককে নষ্ট করে, তখনই তার অবস্থা নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট অবস্থাকে ঠিক করার জন্য আর কোনো পথ আর পন্থা নাই আল্লাহ ছাড়া। আল্লাহর সঙ্গে বান্দা তার সম্পর্ক কায়েম করে, আল্লাহই তার এই অবস্থাকে ঠিক করে দেবে। আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে ঠিক করে, আল্লাহ এই মখলুকের মধ্যে তার মধ্যে সম্পর্ককে ঠিক করে দেবে।
تو یہ بڑی نعمت ملی ہم کو ایمان کی نعمت. ایمان کی کیا تاثیر ہے؟ ایمان کی تاثیر میرے دوستو یہ ہے کہ ایک آدمی بھی ایمان والا روئے زمین پر اللہ اللہ کرتا ہوگا تو قیامت میں آئے گی. یہ تاثیر ہے ایمان کی کہ ایمان کی وجہ سے دنیا باقی رہے گی. جب ایک بھی اللہ اللہ کرنے والا نہیں رہے گا پھر اللہ دنیا کو باقی نہیں رکھے گا. یہ ایمان کی تاثیر ہے کہ دنیا کا بقا, یہ زمین آسمان یہ ساری کائنات اس وجہ سے باقی ہے کہ یہاں اللہ کا نام لیا جاتا ہے, اللہ کا کام لیا جاتا ہے. جب ایک آدمی بھی اللہ کا نام لینے والا نہیں ہوگا تو اس دنیا کو اللہ باقی نہیں رکھے گا, کیونکہ اس دنیا کو اللہ تعالیٰ نے پیدا ہی اس لیے کیا ہے کہ یہاں اللہ کی اطاعت ہو جاوے, یہاں اللہ کی عبادت ہو جاوے, اور جو جو حقوق اللہ کی طرف سے آتے ہیں دنیا میں ہمارے اوپر وہ ادا ہو جاویں. اس کے لیے دنیا اللہ تعالیٰ نے بنائی ہے. تو یہ ساری چیزیں اللہ تعالیٰ جو دے گا وہ دین کے راستے سے دے گا, ایمان کے راستے سے دے گا. اس لیے ہماری ذمہ داری اپنے ایمان کو بنانے کی ہے, ہماری ذمہ داری اپنا دین بنانے کی ہے کہ ہماری زندگیوں میں وہ دین آوے کہ جسے اللہ تعالیٰ دنیا آخرت کے حالات صحیح کرتے ہیں. اس میں پہلی چیز یہ ہے کہ ہمارے اندر اللہ کا تعلق صحیح پیدا ہو جاوے, اللہ کا یقین آوے, اللہ تعالیٰ کا خوف آوے, پھر اللہ تعالیٰ کے جو حقوق ہمارے اوپر ہیں وہ ادا ہو جانے, پھر بندوں کے جو حقوق اللہ نے بتائے ہیں وہ ادا ہو جائے. کیوں کہ اللہ تعالیٰ نے دنیا کو حقوق ادا کرنے کی جگہ بتایا ہے اور آخرت کو بدلہ پانے کی جگہ بتایا ہے. یہ ترتیب ہے.
تو میرے محترم دوستو, ایمان کی تاثیر, ایمان کی اپکارتا, تمہارے جو بھائی ایک جن اللہ اللہ بولنے والا ایماندار যতক্ষণ এই দুনিয়াতে বাকি থাকবে তো এই আসমান বাকি থাকবে, জমিন বাকি থাকবে, আসমান জমিনের এই নিজাম সব কিছু বাকি থাকবে, যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার আল্লাহ আল্লাহ বললে বলা এই জমিনের উপর থাকবে. আর যখন একজন ইমানদারও থাকবে না, আল্লাহ আল্লাহ বললে বলা একজনও থাকবে না, আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দেবে. তা এখন বুঝলেন ইমানের কি উপকারিতা, কি লাভ? ইমানের লাভ তো হল এই যে একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই জমিনে ফসল হবে, জমিন বাকি থাকবে, এই জমিনে যা কিছু হইতেছে হইতে থাকবে, আসমান বাকি থাকবে, সব কিছু বাকি থাকবে. আর যেদিন একজন ইমানদার দুনিয়াতে থাকবে না, আল্লাহ আল্লাহ বলতে বলে একজনও থাকবে না, তো সেদিন আল্লাহ তাআলা জমিন আসমানকে খতম করে দেবে. এটা হলো ইমানের লাভ, ইমানের আসর. ইমান হলে এইটাই হবে. আল্লাহ জমিনকে বানাইছেন এই জন্য যে এই জমিনের বুকে আল্লাহর নাম নেবে, এই জমিনের বুকে আল্লাহর ইবাদত হবে, এই জমিনের বুকে আল্লাহর হুকুম আহকাম পালন করবে. আল্লাহ তাআলা যে সমস্ত হক বখশিছেন, এই সমস্ত হক আর জিম্মাদারি এই সমস্ত দায়িত্ব এগুলি পালন হবে, এই জন্যই আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করেছেন. যেদিন এই সব জিনিস খতম হয়ে যাবে, আল্লাহ আল্লাহ বললে মানে একজনও থাকবে না, সেদিন আল্লাহ তাআলা এই জমিনকে খতম করে দেবেন, আসমানকেও আল্লাহ তাআলা খতম করে দেবেন. এই জন্য মেরে মহতরম দোস্তরা বুজুর্গ, এই জমিন টিকবে, আসমান টিকবে, এদের জন্য ইমান, এদের জন্য দিন, এবং আল্লাহ তাআলা যে সমস্ত আকামাত হুকুম দিয়েছেন এগুলি পুরা হওয়া, আর আল্লাহ তাআলার যে হক আছে সে হক মানুষ আদায় করে দেয়, আর মানুষের মধ্যে মখলুকের মধ্যে পারস্পরিক যে সমস্ত হক রাখছেন সেগুলিও মানুষ ওই সমস্ত হকগুলিও আদায় করে দেয়. কারণ এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা বানাইছেনই হক আদায় করার জায়গা. আল্লাহর হক আদায় হবে এখানে. আল্লাহর যা হক আছে, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহরও তো হক আছে, আল্লাহও কিছু পাইবেন আমাদের কাছ থেকে. তো আল্লাহর হক আল্লাহকে দে. আবার যে মানুষের মধ্যে মখলুকের মধ্যে মানুষের উপরে আল্লাহ তাআলা হক রাখছেন, মা বাবার হক রাখছেন, ছেলে মেয়ের হক রাখছেন, প্রতিবেশীর হক রাখছেন, একটা জীব জানোয়ার তারও হক রাখছেন, তো এই জমিনের বুকে এই সমস্ত হক আদায় হবে. দুনিয়াটা হলো হক আদায়ের জায়গা, দুনিয়াটা হলো কি ভাই হক আদায় করার জায়গা। আর এইটার বদলা পাওয়া যাবে কোথায়? বলে এই সমস্ত হক যে সে আদায় করছে এর বদলা আখেরাতে পাওয়া যাবে।
ঈমান আল্লাহ তাআলা নে হমকো দিয়া হ্যায় তো ইস ঈমান কি ক্যা তকাজা হ্যায়? আদমি কে পাস মাল হোতা হ্যায় তো উসকে অন্দর ইয়ে তকাজা পেদা হোতা হ্যায় কি ইয়ে মাল বড়ে, ক্যোঁকি ও ইস্তেমাল ভি হোতা হ্যায় রোজানা তো খতম হো জায়েগা, ইসলিয়ে মাল ওয়ালে কো ইয়ে তকাজা হোতা হ্যায় কি মেরা মাল বড়তা রহে, ইসলিয়ে ও তিজারত মে জরাত মে মুখতালিফ জগহোঁ মে আপনা মাল লাগাকর মাল বড়ানে কি কোশিশ করতা হ্যায় তাকি ইয়ে শকল চলতি রহে। আল্লাহ নে হমকো ঈমান দিয়া হ্যায়, ইস ঈমান কা ক্যা তকাজা হ্যায়? ঈমান হমসে ক্যা চাহতা হ্যায়? তো মেরে ভাইও ঈমান হমসে আল্লাহ কে ইতাআত চাহতা হ্যায়। ঈমান কা তকাজা ইয়ে হ্যায় কি আল্লাহ কে ইতাআত কি জায়ে, আল্লাহ কে হুকমো কো পুরা কিয়া জায়ে, আল্লাহ তাআলা কি তরফ সে জো জিম্মেদারিয়া হামারি উপর আওয়ে ও হাম পুরি করে, ইয়ে ঈমান কা তকাজা হ্যায়। ইহি নবিয়ো কে আনে কি দুনিয়া মে গরজ হ্যায়। ওয়া মা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিয়ুতা বিইযনিল্লাহ, কি হমনে জব কবি কোই রসুল দুনিয়া মে ভেজা হ্যায় তো উস রসুল কে ভেজনে কা ইহি তকাজা হোতা হ্যায় কি লোগ রসুল কি পেরবি মে আল্লাহ তাআলা কি ইতাআত করে, আল্লাহ তাআলা কি তাবেদারি করে, আর উস হুকুক জো আল্লাহ তাআলা কি তরফ সে দুনিয়া মে কায়েম হোতে হ্যায় উন হুকুক কে আদা করনে কি কোশিশ করে।
তো ভাই মেরে মহতরম দোস্ত, বলে যে ঈমান বহুত বড় নেয়ামত, তো এই ঈমানের চাহিদা কি, ঈমান কি চায়? একজন ব্যবসায়ী সে মাল কামাই করে তো তার মালের চাহিদা কি? তার মালের চাহিদা হলো মাল যেন বাড়তে থাকে বাড়তে থাকে, মাল বাড়ুক, এই জন্য ব্যবসায়ী তার ব্যবসায়ী ব্যবসাকে আরও বড় করতে থাকে যাতে মাল বাড়ে মাল বাড়ে। শুধু মালের চাহিদা, মাল বলে যে আমাকে বাড়াও আমাকে বাড়াও, যদি তুমি থেমে থাকো তা আমি শেষ হয়ে দেব, আমার দ্বারা তোমার কিছুই হবে না, কাজে তুমি মাল বাড়াও। মালের চাহিদা হলো এটাকে বাড়াইতে হবে, এই জন্য একজন মালদার মালবালা সে তার মালকে বাড়াইবার জন্য প্রতিদিন ব্যস্ত থাকে, মেহনতের মধ্যে লেগে থাকে যে তার মাল বাড়ুক। মেরে মহতরম দোস্তরা বুঝব, ঈমানের চাহিদাটা কি? ঈমানের চাহিদা হলো যে ঈমান যার মধ্যে আসে সে যেন আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি করে, আল্লাহ তাআলার হুকুমকে মেনে চলে, আল্লাহর পক্ষ থেকে যা কিছু তার উপরে হুকুম আসে সে হুকুমকে সে পালন করে, এটা হলো ঈমানের চাহিদা। আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াদেরকে পাঠাইছেন কেন? মানুষকে একথা বুঝাইবার জন্য, দাওয়াত দিবার জন্য যে নবীর কথাকে মানবে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে। ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিয়ুতা বিইযনিল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে আমি যখনই কোনো নবী পাঠাই রসুল পাঠাই উদ্দেশ্য হলো আমার রসুলের কথাকে শুনে মানুষ আমার ইতাআত করে এবং আমার হুকুমকে পুরা করে। আল্লাহ তাআলার হুকুম পুরা করা এটা ঈমানের চাহিদা।
ইতাআত কি ক্যা খাসিয়ত হ্যায়? পানি কি খাসিয়ত হ্যায় হাসিদ কো ঠান্ডা কর দে, আগ কি খাসিয়ত হ্যায় কি হাসিদ কো জলা দে দে, ইতাআত কি ক্যা খাসিয়ত হ্যায়? জো ইতাআত আল্লাহ তাআলা নে আপনে বন্দো পর লাজিম কি হ্যায় হর হাল মে, উস ইতাআত কা ক্যা খাসা হ্যায়? তো ইয়ে বতাতে হ্যায় কি ইতাআত কা খাসা রহমত হ্যায়। জব জমিন পর আল্লাহ তাআলা কি ইতাআত হোগি তো জমিন পর আল্লাহ কি রহমত কে হালাত আওয়েঙ্গে, ইয়ে ইতাআত কি খাসিয়ত হ্যায়। আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল লাআল্লাকুম তুরহামুন, ইতাআত করো আল্লাহ কি ইতাআত করো উসকে রাসূল কি তাকে তুম পর রহম হো জায়ে। রহমতো কে লানে কা জো জরিয়া হ্যায় ও আল্লাহ তাআলা কি ইতাআত হ্যায়, উসি কে লিয়ে নবিয়ো কো ভেজা জাতা হ্যায়। হযরত সাহাবায়ে কিরাম নে ইস মকসদ কো আচ্ছি তরহ সমঝা থা কি জমিন পর রহমত আওয়েগি আখিরত মে রহমত হোগি, উসকা এক হি ইলাজ হ্যায় রহমত লানে কা, ও হে কি জিন্দগি মে আল্লাহ কি ইতাআত কি জায়ে। আতিউ আল্লাহ ওয়া আতিউ রাসূল লাআল্লাকুম তুরহামুন, ইতাআত করো আল্লাহ কি ইতাআত করো উসকে রাসূল কি تاکہ تم پر رحم ہو جائے. تو رحمت جو آئے گی وہ صرف اطاعت کے واسطے سے آئے گی. اگر اطاعت نہیں ہے پھر رحمت کا کوئی سوال نہیں پیدا ہوتا, پھر تو مصیبتیں ہیں, دشواریاں ہیں. اس لیے صحابہ کرام یہ کہتے تھے کہ ہم نے اپنے ذمے اللہ رسول کی اطاعت کو لازم کیا ہے, یہ اصلی زندگی ہے, اور یہ اطاعت ہر وقت کے لیے ہے. چنانچہ صحابہ یہ فرماتے تھے, وہ نمونہ ہے جو ہم کو دیا گیا, اللہ کی اطاعت کیسے کرو گے؟ تو کہتے تھے کہ بایانا رسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ السمع والطاعۃ, ہم نے رسول صلی اللہ علیہ وسلم کے ہاتھ میں ہاتھ دے کر یہ قول قرار دیا ہے کہ آپ کی بات ماں سنیں گے بھی اور مانیں گے, آپ کی بات سنیں گے آپ کی بات مانیں گے, ہاتھ میں ہاتھ دے کر یہ قول قرار دیا. کہ کس حال میں سنو گے؟ کہ ہر حال میں سنیں گے. ہاں, اسی کو اطاعت کہیں, وہی دین کا تقاضا ہے کہ آدمی دیندار بنے, یعنی اس کی زندگی میں کہ ہر حال میں اللہ تعالیٰ کی اطاعت آوے. تو صحابہ نے کہا کہ ہم نے قول قرار کیا ہے ہاتھ میں ہاتھ دے کر کہ آپ کی سنیں گے, آپ کی بات مانیں گے ہر حال میں. اللہ غریب بنا دے تو غریبی میں آپ کی اطاعت کریں گے, پھر اسرے ولیوسرے. اللہ مالدار بنا دے تو مالداری میں آپ کی بات مانیں گے کہ اللہ نے ہم کو مالدار بنایا ہے, خوشحال بنایا ہے, تو ہم خوشحالی کے تابع نہیں ہوں گے بلکہ آپ کے اطاعت کے تابع ہوں گے. یہ ذمہ داریاں بتائی جا رہی ہیں اطاعت کی, کہ اللہ تعالیٰ حالات ناگوار لاوے, مثلا غریبی آ گئی, بیماری آ گئی, اور کوئی دشواری آ گئی, کہ سب بھی بات مانیں گے. خوشحال بنایا اللہ نے تو ہم خوشحال کے تابع نہیں ہوں گے بلکہ اطاعت کریں گے اللہ کی. کہا کہ ہم نے حضور صلی اللہ علیہ وسلم کے ہاتھ میں ہاتھ دے کر یہ قول کرایا کہ آپ کی بات مانیں گے بدحالی میں بھی خوشحالی میں بھی, جی چاہے گا تو بھی آپ بات مانیں گے, جی نہیں چاہے گا تو بھی بات مانیں گے. بات چیز ایسی ہوتی ہے کہ اس کے لیے جی چاہتا ہے, پسند آتی ہے, اور بات چیز ایسے وہ نفس کو ناگوار ہوتی ہے کہ یہ بات نہیں دیکھیں گے ہم, بلکہ جی چاہتا ہوگا تو بھی بات مانیں گے, جی نہیں چاہتا ہوگا تو بھی بات مانیں گے. اور کیا ہے, یہ چار باتیں ہوئی, غریبی میں مانیں گے, مالداری مانیں گے, جی چاہتا ہوگا تو مانیں گے, جی نہیں چاہتا ہوگا. پانچویں بات, کوئی ہم کو پوچھے تو بھی ہم بات مانیں گے, اور کوئی ہم کو نہیں پوچھتا تو بھی بات مانیں گے. اپنی موچ پوچھ کی بات نہیں ہوگی, اللہ کی بات ہر حال میں ماننی ہے. کوئی ہم کو آگے بڑھاوے تو بھی ہم بات مانیں گے, کوئی آگے نہ بڑھاوے, ہماری قدر و قیمت نہ کرے تو کوئی بات نہیں تو بھی ہم بات مانیں گے. اس کو کہتے ہیں اطاعت کامل, وہ یہی ایمان کا تقاضا ہے کہ جب آدمی اللہ پر ایمان لایا ہے تو وہ ہر حال میں اللہ کے اطاعت کرنے والا بنے, یعنی اپنی جان سے, اپنے مال سے, اپنی نیت سے, اپنے جذبات سے اللہ کے حکموں کی اور رسول کی تابع داری کرے. یہ اطاعت ہے, یہی ایمان کا تقاضا ہے.
تو بھائی میرے محترم دوستو بزرگو, بولے جی بھائی جی اطاعت کرو ہمارا, اللہ اللہ رسول کے مانبو, اللہ کے میں نے چلو, جتنا ہمارے ایمانے تقاضا جی, جہاں ایمان آسے تو اخن ایمان چاہتے سے جو ہمارا اللہ کتا کے میں نے چلے, اللہ رسول کتا کے میں نے چلے, یہ کی اطاعت بولے, اللہ اللہ رسول کے میں نے چلا, یہ کی اطاعت بولے. তো এই তাঁতের বৈশিষ্ট্য হোক, এই তাঁতের বৈশিষ্ট্য কি? যেমন পানি, পানির বৈশিষ্ট্য হল যেখানে লাগবে ঠান্ডা করে দিবে. আগুনের বৈশিষ্ট্য কি? যেখানে লাগবে জ্বালায় ছাই বানাই দেবে. তা আগুনের এই বৈশিষ্ট্য, এই তাঁতের বৈশিষ্ট্যটা কি? মানে এই তাঁতের বৈশিষ্ট্য হল এই, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলকে যখন মানুষ মানবে তখন কি হবে? আল্লাহ তাআলার রহমত নাযিল হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানো যাতে তোমাদের উপর রহমত নাযিল করা হয়. আল্লাহ তাআলার রহমত আসবার রাস্তা হল আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করা. তো কাজে সব সময় আমরা এই রহমতের মুখাপেক্ষী, কাজেই সব সময় এতাহাত হবে, এরকম নয় যে এক সময় এতাহাত করলাম আরেক সময় এতাহাত করলাম না, সব সময় এতাহাত করতে, সর্বহালত যে কোনো অবস্থায় হোক না কেন, সর্বাবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের এতাহাত. সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কিরকম এতাহাত করতেন, বলেন যে সাহাবা বলেন আমরা আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে এই অঙ্গীকার করছি যে আমরা আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুলের কথা শুনব এবং আল্লাহ আল্লাহ রসুলের কথাকে মানব। আল্লাহ রসুলের হাতে হাতিয়ে আমরা এই অঙ্গীকার করছি। জীবনের যে কোনো অবস্থায় হোক সর্বাবস্থায় আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানব এবং তাদের কথাকে শুনব। সর্বাবস্থা কিরকম বলে যে চাই আমি গরিব হই চাই আমি ধনী হই আমার অবস্থা ভালো হোক এরকম অবস্থায় আমি আল্লাহ আল্লাহ রসুলকে মানব। আমি ভালো অবস্থায় ধনী হয়েছি বলে আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাব না তাদেরকে মানা ভুলে যাব না। গরিব আল্লাহ তারা যদি গরিব বানায় গরিবই একটা অবস্থা, ধন হওয়া সম্পদ হওয়া এটা একটা অবস্থা। তো ধন হওয়ার অবস্থায়ও গরিব হওয়ার অবস্থায়ও সর্বাবস্থায় আমরা আল্লাহ তালাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে মানব এবং চাই আমাদের অবস্থা সংকীর্ণ হোক চাই আমাদের অবস্থা ভালো হোক সব অবস্থায় আমরা আল্লাহ তালাকে মানব। এবং এর সাথে সাথে মন চাইলেও আমরা মানব মন না চাইলেও মানব। আর মন সাথে বল মাকরায় মন চাইলেও মানব মন না চাইলেও মানব। সুমের মহাজান দোষটা বুঝব এইরকম সর্বাবস্থায় আল্লাহ তালার এই তাহাত করতে হয় এবং আল্লাহ রসুলের এই তাহাত আল্লাহ রসুলের কথাকে মানতে হবে। এটা আমাদের ইমানের চাহিদা। আর এই যেই এই তাহাতে কামেল বলা হবে এটাকেই পরিপূর্ণ এই তাহাত বলা হবে যেটা সাহাবায়ে কেরাম করতেন যে আমরা আল্লাহ আল্লাহ রসুলের হাতে হাতিয়া আমরা এই অঙ্গীকার করছি যে আমরা মন চাইলেও আল্লাহ আল্লাহ রসুলের কাজ করবো মন না চাইলেও করবো ভালো অবস্থাতেও করবো খারাপ অবস্থাতেও করবো যে কোনো অবস্থায় হোক না কেন সব অবস্থায় আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজ করবো। এটাই হলো কামের এতাজ। যখন কামের এতাজ হবে পরিপূর্ণ এতাজ হবে আল্লাহ তাআলা রহমত না দেবে দুনিয়া আখেরাতে আল্লাহ রহমত হবে। আচ্ছা আরেকটা বলছেন যে এটা তো হলো একটা জিনিস, আরেকটা হলো যে ইসাদ সেও আমাদেরকে আগে বাড়াক চাই আমাদেরকে আগে না বাড়াক, অর্থাৎ কেউ আমাকে গ্রহণ করুক অথবা আমাকে গ্রহণ না করুক আমার কোনো দাম দিল না পাত্তা দিল না তো এরকম অবস্থায়ও আমি আল্লাহ আল্লাহ রসুলের কাজ করব। এবং আমাকে যদি কেউ পাত্তা দেয় মূল্য দেয় এরকম অবস্থায়ও দাঁড়িয়ে কাজ করব। ঠিক আছে ভাই এখানে কে ছবি উঠে দিতে মানা করে
তো ইয়ে জিম্মেদারি বতাইয়ে কি আল্লাহ তাআলাকে ইতাআত হর হাল মে করনি হ্যাঁ জান ওর মাল এ দু তাকতে বন্দো কো দি গই হ্যাঁ জানি তাকতে মালি তাকতে ঈমান কে সাথ জানি তাকতো সে ভি আল্লাহ কে ইতাআত করনি হ্যাঁ মালি তাকতো সে ভি ইতাআত করনি হ্যাঁ کیونکہ جان اور مال یہ دونوں اللہ کی نعمتیں بھی ہیں اور اللہ کی امانتیں بھی ہیں۔ حیات یعنی جان یہ اللہ کی نعمت ہے بہت بڑی نعمت ہے کہ اللہ نے زندگی دی ہے حیات دی ہے پھر حیات کے اسباب دیے ہیں مال وغیرہ کہ یہ دونوں چیزیں بڑی نعمت ہیں اور ان دونوں چیزوں کو دینے کا مطلب جس طرح دنیا میں اس کے ساتھ گزارا کرنا ہے ایسے ہی ان دونوں طاقتوں سے اللہ تعالیٰ کے حکم پورا کرنے ہیں اس کو عبادت کہتے ہیں۔ ایمان دے کر اور اطاعت کی دعوت دے کر ایک تو ہمیں اللہ کی عبادت پر اپنے آپ کو لانا ہے جان اور مال کو عبادت میں استعمال کرنا۔ عبادت کا طریقہ نبی بتاتے ہیں کہ اللہ کی عبادت کس طرح کی جائے گی تو ہم کو نبیوں نے عبادت کے طریقے بتائے ہیں جانی عبادت ہے مالی عبادت ہے اس لیے عبادت کے طریقے ہم کو بتائے گئے ہیں اس کو علم کہتے ہیں۔ علم کہتے ہیں ایمان کے دو تقاضے ہیں۔ ایمان کا ایک تقاضا یہ ہے کہ اللہ کا علم حاصل کیا جائے تاکہ اللہ کی مراد سمجھے اس کو علم کہتے ہیں۔ نبیوں کے ذریعے سے یہ دو چیزیں آتی ہیں ایک ایمان آتا ہے ایک علم آتا ہے۔ لا الہ الا اللہ محمد رسول اللہ ایمان آیا اور پھر علم آیا قرآن پاک اللہ نے اتارا ہے ایمان کے تقاضے پورا کرنے کی رہبری کے لیے اللہ تعالیٰ نے حضور صلی اللہ علیہ وسلم پر وحی نازل کیے, وہ علم ہے. اور دین کے تقاضے پورے کرنے کے لیے, ایمان کے تقاضے پورا کرنے کے لیے اور عبادت کو صحیح کرنے کے لیے اللہ تعالیٰ نے ایمان اور علم دیا ہے کہ ایمان کی وجہ سے عبادت قبول ہوگی اور علم کی وجہ سے عبادت صحیح ہوگی. اس لیے ایمان لانا بھی ضروری ہے اور دین سیکھنا بھی ضروری ہے.
اللہ تعالیٰ تر اطاعتِ جن عمل کے دوٹے جنس دیچن, ایک جان ایک مال. جانے شکتی دیچن مالے شکتی دیچن, اٹا اللہ تعالیٰ بہت بڑا نعمت. جان مانی ہلو یہ جو ہمارے حیات موت پرجنت, ایمنی کو اللہ تعالیٰ ہمارے کے مال دیچن. تو یہ جان اور مال اللہ تعالیٰ بہت بڑا نعمت. یہ نعمت دارا ہمارے کے যেমন দুনিয়ার জিন্দগি কাটাইতে হবে, পুরা করতে হবে, এমনি ভাবে এই নিয়ামতের দ্বারা আমরা আমাদের আখিরাতকে বানাইতে হবে, আমরা আমাদের আখিরাতকে বানাবো. সেই জন্য এই দুই নিয়ামতের দ্বারা আল্লাহ তাআলার ইতাআত হবে, আল্লাহ তাআলার হুকুম পুরা করা হবে, আল্লাহ তাআলাকে মান্য করা হবে, আল্লাহ রসুলকে মানা হবে, এমনি ভাবে আল্লাহ তাআলার হেফাজত করা হবে. میرے محترم دوست بزرگوں, ایمان تقاضا ہلو اطاعت کرا, اللہ اللہ رسول کے میں نے چلا. اے شخصیں اللہ تعالیٰ نبی رسول کے پٹائشن دنیا تھے, اللہ اللہ رسول کے کیبابے مانگے تر جن علم نازل کرتے, نبی روپے علم نازل کرتے. تو یہ علم ہمارے کے حاصل کرتے ہوئے شکا کرتے ہوئے, کارن علم ছাড়া تو ہمیں আল্লাহ আল্লাহ রসুলের ইতাআত করতে পারবো না, জানবোই না যে কিভাবে আল্লাহ আল্লাহ রসুলকে মানতে হয়, আল্লাহ আল্লাহ রসুলের কি হুকুম, তাই তো জানবো না. এই জন্য এলম নাজিল করছেন আল্লাহ তাআলা. তো এলম হাসিল করতে হবে, এই জন্য এলম শিখতে হবে, এই জন্য যাতে আমার ইবাদত সহি হয় এবং আমার ইতাআত সহি হয়. মেরে মহতরম দোস্ত, এই ইবাদত এবং ইতাআতকে সহি করার জন্য علم نازل کرتے ہیں اللہ تعالیٰ آسمان تک نبی کے روپ میں. اور یہ علم کے حاصل کرا ضروری ہے, جن میں یہ علم ہے ذرا ہمیں ہمارے اطاعت کے صحیح کرو, ہمارا اللہ تعالیٰ حکم جو مانو کبھی مانو سے علم ذرا بولے جائے. یہ جن ہمارے سے دین سیکھتے ہو, دین علم سیکھتے ہو.
ہماری زندگی کی ذمہ داریاں پوری کرنی ہے, کیونکہ دنیا ذمہ داریوں کی جگہ ہے. یہاں ذمہ داریاں آئے گی, ذمہ داری پوری کی جائے گی, اور ذمہ داری کا ثمرہ اور نتیجہ موت کے بعد ملے گا. اس لیے دنیا کی زندگی میں اپنی ذمہ داریاں سمجھنی ہے. دعوت اور تبلیغ جو ہماری ہے وہ زندگی کی ذمہ داریوں کو سمجھنے کے لیے ہے, کہ ایمان یہ زندگی کی ذمہ داری ہے. سب سے بڑی چیز کہ زندگی میں ایمان آوے, اللہ سے تعلق پیدا ہو جاوے. دوسرا کہ زندگی میں اللہ کی عبادت ہو جاوے, کیونکہ ایمان کا تقاضا اطاعت اور عبادت ہے. کہ ایمان لا کر اللہ کی عبادت کرنی ہے, اپنی جان سے اپنے مال سے اللہ کے حکموں کو پورا کرنا, اس کا نام عبادت ہے. کہ اپنی جان مال سے اللہ تعالیٰ کے حکم پوری کیے جائیں گے. اس لیے حکموں کا جاننا ضروری ہے. اگر ہم حکم نہیں جانیں گے تو اللہ کے حکم تو عمل کیسے کرائیں گے. اس لیے میرے دوستو, ہماری دعوت میں جس طرح ایمان بنانا ہے, عبادت بنانا ہے, اپنا دین سیکھنا ہے. تیسرا نمبر جو کہتے ہیں آپ لوگ علم و ذکر, اس علم و ذکر کا کیا مقصد ہے؟ یہ خالی گننے کے لیے ہے کہ پہلا دوسرا تیسرا؟ نہیں, علم و ذکر کی مثال ایسی ہے کہ کسی کو گاڑی ہوتی ہے, اس کے دو پہیے ہوتے ہیں, کم سے کم دو پہیے ہوتے ہیں ہر گاڑی کے, ایک پہیے سے کوئی گاڑی نہیں چلتی. ایسے دیندار بننے کے لیے اور دینداری کے لیے دو پہیے ہیں, ایک علم ہے, ایک اللہ کا ذکر ہے. کہ علم یعنی دین سیکھا جائے گا اور دین سیکھ کر اس پر عمل کیا جائے گا, یہ ذکر کا مطلب ہے. تو جو علم و ذکر کا نام لیا جاتا ہے ہماری دعوت میں یہ پوری زندگی کی ذمہ داری کا نام ہے کہ زندگی کے جس حال میں رہو اس حال کا علم ہونا ضروری ہے اور اس علم پر عمل ہونا ضروری ہے. مثال کے طور پر مجھ کو اللہ نے مالدار بنایا, اللہ نے مجھے مال دیا, اولاد دی, خوشحال بنایا, تو خوشحالی کا دین حاصل کرو. یہ علم و ذکر کا مطلب ہے, خالی جو اس کا دوہرانا مطلب نہیں ہے, بلکہ جو مسلمان جس حال میں ہے اس حال کا علم اس کے پاس ہونا چاہیے کہ میں خوشحال ہوں, اللہ نے مجھے کھانا پینا دیا ہے, تو خوشحالی کا کیا دین ہے, خوشحالی میں دین کی طرف سے کیا کیا ذمہ داریاں آتی ہیں, اس کو جانے اور جان کر کے اس پر عمل کرے. اور اگر خوشحالی نہیں ہے, تنگی ہے, تنگی ہے, تو تنگی کا کیا دین ہے, وہ تنگی میں اللہ تعالیٰ نے کیا حکم دیا ہے. حضرت شیخ رحمۃ اللہ علیہ نے فضائل صدقات لکھی ہے, یہ سمجھنے کے لیے بات کرتا ہوں. اس کے ایک حصے میں مال اور مال کو کیسا خرچ کرو گے اور مال خرچ کرنے کے کیا فضیلتیں ہیں, ایک یہ ہے, یہ حصہ مالداروں کے لیے ہے کہ مالداروں کا کیا دین ہے. دوسرا حصہ غریبوں کے لیے ہے کہ اللہ نے مال نہیں دیا تو غریب غریبی کا دین حاصل کرے, کہ صبر کرے, قناعت کرے, سوال نہ کرے وغیرہ, یہ ذمہ داریاں بتائیے. تو علم و ذکر کا یہ مطلب ہوتا ہے میرے دوستوں کہ زندگی کا جو حال آوے ہمارے اوپر, ہمارے اوپر اس حال میں کیا دین ہے, یہ دین جاننا ضروری ہے اپنے نجات کے لیے, اپنے کامیابی کے لیے. اس لیے ہماری دعوت میں, ہماری محنت کے تکمیل میں ایمان عبادت اور ایمان عبادت کو صحیح سمجھنے کے لیے, صحیح کرنے کے لیے اپنا دین سیکھو, یہ دعوت ہے. اگر دین نہیں سیکھا ہے تو جہالت ہوگی, عمل نہیں ہے تو غفلت ہوگی. تو جہالت اور غفلت یہ کفر کی صفت ہے, ایمان کی صفت نہیں ہے. کہ کفر والا جاہل بھی ہوتا ہے, قابل بھی ہوتا ہے, اس کو کیا معلوم اللہ کیا ہے, آخرت کیا ہے اور اس کی کیا ذمہ داری ہے. تو کفر کی صفت ہے جہالت, کفر کی صفت ہے غفلت, اور ایمان کی کیا صفت ہے, کہ ایمان کی صفت یہ ہے کہ ایمان والا اللہ کی طرف سے آنے والی ذمہ داریوں سے باخبر ہوتا ہے کہ میرے اوپر اللہ نے مجھے یہ ذمہ داری ہے, یہ ذمہ داری ہے, یہ ذمہ داری ہے, پھر اس ذمہ داری کے مطابق عمل بھی ہے, یہ ذکر ہے اس کا. کیونکہ ہر ذاکر اللہ کا موتی ہوتا ہے اور ہر موتی اللہ کا ذاکر ہوتا ہے. اس لیے میرے دوستو ہماری زندگی یہ ذمہ داری خالی گنانے کے لیے نہیں ہے, کہ مسلمان جس حال میں ہو اس حال کا دین اختیار کرے, یہ دعوت کا مقصد ہے. خالی پھرنا مقصود نہیں ہے, پھرنے سے انشاءاللہ شعور آئے گا, پھرنے سے تو احساس پیدا ہوگا زندگی کا اور آخرت کا. اس لیے پھرنا بھی ضروری ہے, لیکن پھرنے کے ساتھ یہ بھی ضروری ہے کہ ہر حال کا دین ہمارے پاس ہو. اگر بیمار ہے تو بیماری کا بھی دین ہے, تندرستی ہے تو تندرستی کا بھی دین ہے, غریبی ہے تو غریبی کا بھی دین ہے, مالدار ہے تو مالداری کا دین ہے, سفر ہے تو سفر کا دین ہے, ہزار اور گھر پر ہے تو گھر پر رہنے کا دین ہے. اللہ نے ہمیں یہ نعمت دی ہے, روشنی بھی ہے, دین ایک نور ہے, روشنی ہے, وہ ہر حال میں ہے. اس لیے مسلمان ہر حال میں اپنے دین پر ہوتا ہے. یہ تقاضا ہے علم و ذکر کا کہ اپنی زندگی دعوت میں پھر کر کے علم و ذکر والی بناؤ کہ اللہ نے مجھے کھانا دیا ہے تو کھانا کا کیا دین ہے, بھوکا ہے تو بھوک کا کیا دین ہے, رات ہے تو رات کا کیا دین ہے, دن ہے تو دن کا کیا دین ہے. حضرت ابوبکر رضی اللہ عنہ فرماتے تھے کہ اللہ نے جو حکم رات کے لیے دیے ہیں اگر کوئی اس کو دن میں پورا کرے گا تو اللہ قبول نہیں کرے گا, اور جو حکم اللہ نے دن کے لیے دیے ہیں اگر وہ کوئی رات میں لے جا کے پورا کرے تو اللہ قبول نہیں کرے گا. ترتیب بدلنے کا حق نہیں ہے, بلکہ دین جاننا ہے اور دین جان کر اپنے آپ کو اس کا پابند بنانا ہے. یہ تقاضا ہے دعوت کا کہ دین سیکھو, دین سیکھو اور دین سیکھ کر اپنے آپ کو اس کا پابند کرو. یہ زندگی کی سب سے بڑی مایا ہے کہ دین سیکھو, قرآن سیکھو, حدیث حدیث میں تم میں سب سے بہتر وہ ہے جو قرآن کو سیکھے اور قرآن کو سکھائے. تو قرآن اللہ کا علم ہے, اللہ نے ہمارے لیے اتارا ہے, اس کو سیکھنا ہے اور اپنے آپ کو اس کا پابند کرنا ہے, بنانا ہے, یہ کامیابی کا ذریعہ ہے.
میرا محترم مستقبل کو اطاعت کو ایمان تقاضا بدو اطاعت پر
ফরিজের তবলিগে আমরা সময় লাগাই, আমরা রাস্তা বের হই, দাওয়াতের মেহনত করি। এদের দ্বারা উদ্দেশ্য হলো যে আমাদের ভিতরে আল্লাহ তাআলা যে আমাদেরকে জান দিচ্ছেন, মাল দিচ্ছেন, এটার চাহিদা কি, এটার চাহিদাটা কি, এটা আমাদের বুঝে এসে যায়। জিম্মাদারির অনুমতি আমাদের মধ্যে পয়দা হয় যে আল্লাহ তাআলা যে আমাদেরকে জিম্মাদারি দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন দুনিয়ার জিন্দগিতে, সেই দায়িত্বের অনুভূতি আমাদের মধ্যে পয়দা হয়। একটা দলে অনুভূতিই নাই, একটা দলে অনুভূতিই নাই। তো যার ভিতরে অনুভূতি নাই সে করবেও না, জানবেও না। তো আল্লাহ রাস্তা ফেরা, মেহনত করা, এটার উদ্দেশ্যই হল যে আমাদের ভিতরে এই অনুভূতিটা পয়দা হয় যে আমাকে আল্লাহ তারা দুনিয়াতে পয়দা করছেন এবং আমাকে এখানে একটা জিম্মাদারি দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন যে আমি আল্লাহ আল্লাহ তাআলার হুকুমকে মানি এবং আল্লাহ রসুলের ইতাআত করি, ইবাদত করি। তো এই সমস্ত যে জিম্মাদারি, যে সমস্ত হুকুক আমার উপরে আসছে এগুলিকে আমি পালন করি, আদায় করি, এইগুলি সব আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে। এটা আদায় করার অনুভূতি আমার ভিতরে পয়দা হয়। যখন অনুভূতি পয়দা হবে তো এটা কীভাবে আদায় করবে, কীভাবে পুরা করবে, এটার জন্য আল্লাহ তাআলা এলেম দিয়েছে। যে আমাদের ছয় নম্বরের মধ্যে একটা নম্বর আছে এলম জিকিরের নম্বর। এলম জিকিরের নম্বরের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হল আমি যে কোনো অবস্থায় থাকি, আমি রাত্রে আছি অথবা দিনে আছি, সুস্থ আছি অসুস্থ আছি, আমি ধনী আমি গরিব, যে কোনো অবস্থায় আমি থাকি না কেন, ওই অবস্থায় আল্লাহ তাআলার কি হুকুম আমার উপরে, আল্লাহ তাআলা কি চান আমার কাছে। যেমন আমি মনে করেন আমি ধনী, আমার খুব সচ্ছল অবস্থা, খাওয়া দাওয়ার কোনো জিনিসের অভাব নাই, সুখের সংসার আমার। তো এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা কি হুকুম আমার উপরে। আমি গরিব, তো গরিব অবস্থা, আমি খাইতে পেয়েছি না, ভুকা আছি, এরকম অবস্থার মধ্যে আল্লাহ তাআলার কি হুকুম আমার উপরে, এটাকে জানতে হবে। এটাকে যে যখন জানব তখন এটাকে পালন করব, এই হুকুম আমি পালন করব। তো এলিমেন্ট নম্বরের উদ্দেশ্য হলো জানা যে আমি যে কোনো অবস্থায় আছি এই অবস্থায় আল্লাহর কি হুকুম, এটাকে জানা। আর জিকিরের নম্বরের উদ্দেশ্য হল যে ওই হুকুমকে পালন করা। এই জন্য বলা হয়েছে যে আল্লাহ তাআলার হুকুম পালনে ব্যস্ত আছে সেও জিকিরের মধ্যে আছে, আর যে জিকিরের মধ্যে আছে সেও আল্লাহ তাআলার হুকুম পালনের মধ্যে আছে। কুল্লু মুতিইন যাকে, আর আল্লাহ তাআলার হুকুম পালন করতে বালা, ইতাআত করতে বালা, সে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার হুকুম পুরা করার মধ্যে আছে। এই জন্য এলমের নম্বরে হলো আল্লাহ তাআলার কখন কি হুকুম, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় কি হুকুম আল্লাহ, আমি সুস্থ আছি অসুস্থ আছি, আমি গরিব আমি ধনী, অথবা আমি রাত্রে আছি দিনে আছি, যে কোনো অবস্থায় আছি আমাকে আল্লাহ তাআলার হুকুম জানতে হবে। এই ওই অবস্থার মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে হবে। এটাই হলো জিকিরের উদ্দেশ্য। এলমের উদ্দেশ্য জানা, আর জিকিরের উদ্দেশ্য হলো ওটাকে পালন করা। মেরে মহাতারাম দোস্ত, উনি বলেন যে সময় যে হুকুম সেই হুকুমকে সেই সময় পালন করতে হয়, এটার তরকিব বদলাইবার অনুমতি নাই। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আল্লাহ তাআলা রাত্রে যে হুকুম দিচ্ছেন সেই হুকুমকে রাত্রেই পুরা করতে হবে, সেই হুকুমকে দিনের বেলায় নিয়ে পুরা করলে হবে না, কবুল হবে না। দিনের বেলায় যে হুকুম দিচ্ছেন সেই হুকুম দিনের বেলায় পুরা করতে হবে, দিনে পুরা না করে আমি রাত্রে নিয়ে পুরা করলাম, ফলে যে ওই আমল কবুল হবে না। এই জন্য প্রত্যেক আমলের জন্য যে সময় বাঁচানো হয়েছে, যে অবস্থা বাঁচানো হয়েছে, সেই অবস্থাতেই সে আমলকে পুরা করতে হবে। তোমার মহাতারাম চেষ্টা করব যে তবলিগে যে আমরা বের হয়ে আল্লাহ রাস্তায় যাই, এর উদ্দেশ্য ভাই আমাদের মধ্যে অনুমতি সৃষ্টি হয় যে আমি তো ইমান আনছি, ইমানের পরে আমার উপরে তাহাত জরুরি, আল্লাহ আল্লাহ রসুলকে মানা জরুরি, এবং আল্লাহ রসুলকে মানার জন্য আমাকে ইলম হাসিল করতে হবে এবং সেই মোতাবেক আমাকে আমল করতে হবে, এই অনুভূতি আমার ভিতরে পয়দা হয়ে যায়, এটার জন্যই তবলিগে আল্লাহ রাস্তা পাইল। ভাই এলম তো হল ইমানের ইমানের সিফাত, জিকেরও ইমানের সিফাত, আর এটার বিপরীত হল এলমের বিপরীত হল জাহালত, মূর্খতা, না জানা, এটা না জানাটা কুফুরির সিফাত। আর আমল না করা, গাফেল থাকা, যে হুকুম আসে হুকুম থেকে গাফেল, যে গাফেল থাকলে তো সে ওই আমল করতে পারবে না। তো এই গাফলত আর জাহালত, এলম জিকির, এটার বিপরীত হল গাফলত জাহালত, বলে যে গাফলত আর জাহালত এই দুটো হল কুফুরির সিফাত, আর ইমানের সিফাত হল এলম আর জিকির।
میرے بزرگوں اپنی زندگیوں میں دین لانا ہے، ایک تو کتابوں میں دین ہے، بڑی بات ہے کہ وہ محفوظ ہے کتابوں میں ہے، اور ایک اپنی زندگی میں لانا ہے، جیسے دوائیں کتابوں میں لکھی ہوتی ہے لیکن لوگ ڈاکٹروں سے پوچھ پوچھ کر دوا کھاتے ہیں، اپنی زندگی میں اس کا استعمال کرتے ہیں اور دوا سے شفا حاصل کرنے کی کوشش کرتے ہیں۔ ایسے ہی میرے دوستوں دین کتابوں میں ہیں، علماء کے پاس ہیں، اس لیے اس دین کو حاصل کرنا ضروری ہے، دین سیکھنا ضروری ہے۔ رسول صلی اللہ علیہ وسلم کی ذمہ داری بتائی گئی کہ آپ کو اللہ نے مبلغ بھی بنایا ہے، معلم بھی بنایا ہے، کہ میرے ذمہ ہے کہ میں اللہ کی بات پہنچاؤں بھی اور اللہ کی بات سکھاؤں، اس لیے آپ نے لوگوں کو سیکھنے کی دعوت دی ہے کہ مجھ سے دین سیکھ لو، مجھ سے فلاں عمل سیکھ لو۔ جب حج کا حکم آیا تو فرمایا مجھ سے حج سیکھ لو، اگلے سال میرے جینے کی امید نہیں ہے، اس سال میرے ساتھ حج کر کے حج سیکھ لو۔ نماز آئی تو نماز کا علم آیا، اور آپ نے نماز پڑھ کر بتائی اور فرمایا سلو کمار آئی تموں نے اسلی، ایسی نماز پڑھنا جیسے مجھ کو نماز پڑھتے ہوئے دیکھا ہے۔ تو میرے دوستو اپنی زندگی عبادت اور اطاعت والی بنانے کے لیے علم و ذکر یہ دو پہیے ہیں، دو پہیے کے بغیر گاڑی نہیں چلتی۔ دیمانی زندگی، دینی زندگی، اس کے لیے علم و ذکر کیا کہ اپنی زندگی کو علم پر لاؤ، یعنی اس کو سیکھو، جیسے دنیا کے کام سیکھتے ہیں، ہر نئی چیز جو دنیا میں وجود میں آتی ہے لوگ اس کو سیکھتے ہیں، اس کو سکھاتے ہیں تاکہ اس کا فائدہ ہو۔ ایسے اللہ تعالیٰ نے ہم کو دین دیا ہے، یہ دین مٹنے والا نہیں ہے، باقی رہنے والا ہے، ہاں اس کا سیکھنا ضروری ہے، اس لیے اس کو سیکھیں۔ دین سیکھنے کے دو راستے ہیں، ایک تو کہ کتابوں سے استاد کے سامنے بیٹھ کر جیسے آج سیکھا جاتا ہے، ایک طریقہ صحابہ کرام کا تھا کہ وہ صحبتوں سے دین سیکھتے تھے، جاننے والے نہ جاننے والوں، نہ جاننے والے جاننے والوں کی صحبتوں میں رہتے تھے، ہاں اللہ کے راستے میں پھرتے تھے، اس میں بھی یہ بات ہوتی تھی، اپنے گھروں پر ہوتے تھے وہاں بھی ہوتی تھی، کہ جاننے والوں سے نہ جاننے والے دین سیکھتے تھے، دین پوچھتے تھے، اور جاننے والے جو ہیں وہ دوسروں کو اس کی دعوت دیتے تھے کہ دیکھو یہ سیکھو یہ سیکھو، اپنے نوکروں کو، اپنے غلاموں کو جو گھروں میں کام کے لیے رکھے ہیں، ان سے خالی غلامی کا کام نہیں لیا جاتا تھا بلکہ علم و ذکر کی وجہ سے اپنے غلاموں کو، اپنے نوکروں کو دین سکھایا جاتا تھا کہ دین سیکھنا، نمازیں سیکھو اور ہماری صحبت میں رہ کر عبادتیں سیکھو، اخلاق سیکھو۔ تو علم و ذکر کا جو کام ہے میرے دوستو، یہ زندگی کے سنوارنے کا کام ہے، اس کی وجہ سے زندگی حقوق پر آتی ہے، زندگی حدود پر آتی ہے۔ اگر علم ذکر نہیں ہے تو یہی پتہ نہیں کہ کیا حق ہے کیا نہیں ہے، کیا حد ہے، جہالت کی زندگی۔ رسول صلی اللہ علیہ وسلم کا بڑا کارنامہ یہ ہے کہ آپ نے لوگوں کو جہالت میں سے نکالا، ورنہ تو وہ جاہلیت کا زمانہ تھا، جاہلیت چاہی ہوئی تھی، آپ نے لوگوں کو جہالت میں سے نکالا اور دین سکھایا، دین کے اعمال سکھائے۔ یہی ہماری ذمہ داری ہے کہ اپنی زندگی میں اللہ تعالیٰ کا دین سیکھیں تاکہ اللہ تعالیٰ کی طرف سے آنے والی ذمہ داریاں پوری ہو جائیں، اس کا طریقہ سیکھیں تاکہ وہ عمل صحیح ہو جائے، کیونکہ طریقہ اگر غلط ہوگا تو عمل صحیح نہیں ہوگا۔ اور جب عمل صحیح نہ ہوگا تو اس کا کوئی نتیجہ نہیں. اس لیے یہ دین سیکھنا ہے, یعنی فضائل بھی سیکھنے ہیں, طریقے بھی سیکھنے ہیں. دو شعبے ہیں دین کے, ایک فضائل ایک مسائل. فضائل کہتے ہیں عمل پر ہم کو اللہ کیا دے گا, کیا انعام ملے گا, کیا برکتیں ہوں گی, یہ فضائل میں بتایا جائے گا. اور عمل کرنے کا کیا طریقہ ہے, وہ رسول صلی اللہ علیہ وسلم کی سنتوں میں ہوگا, کہ رسول صلی اللہ علیہ وسلم کی سنتوں میں عمل کے طریقے بتائے گئے ہیں. اور آپ کی باتوں میں عمل کی فضیلت بتائی گئی ہے. مثال کے طور پر آپ نے سجدے کی فضیلت بتائی کہ ہر سجدہ آدمی کا درجہ بلند کرتا ہے, جتنے سجدے ہوں گے اتنے درجے بلند ہوں گے, اور بندہ سب بندہ اللہ کی رحمت سے سب سے زیادہ قریب سجدے کی حالت میں ہوگا. یہ تو سجدے کی فضیلت ہوئی. اور سجدہ کرنے کا طریقہ کیا بتایا, تو فرمایا مجھے سجدہ کرنے کا طریقہ میرے اللہ نے یہ بتایا ہے کہ سات اعضا پر سجدہ کروں. یہ سجدہ کرنے کا طریقہ بس اللہ بتا رہے ہوں کہ مجھے میرے پروردگار نے حکم دیا ہے کہ سات اعضا پر سجدہ کروں. جب سات اعضا پر سجدہ ہوگا تو وہ سجدہ صحیح ہوگا, سجدے کی فضیلت ملے گی. اس لیے ہم فضائل کا ذکر کرتے ہیں, بھائی عمل کے طریقے معلوم ہو جائیں تاکہ فضیلت معلوم ہو جائے. تو عمل کے طریقے بھی سیکھنا ہے. تو حضور فرماتے ہیں مجھے سات اعضا پر سجدہ کرنے کا حکم ہے. کہ سات اعضا کون سے ہیں, کہ دونوں قدم زمین پر ٹیکے, دونوں گھٹنے زمین پر ٹیکے, دو ہاتھ زمین پر ٹیکے, یہ چھ ہو گئے, اور ایک چہرہ زمین پر ٹک جائے, یہ سات اعضا. یہ سجدہ کرنے کا طریقہ بتایا, یہ سجدہ مسئلہ بتایا, اور یہ فضیلت بتائی کہ جب آدمی ایک سجدہ کرتا ہے تو ایک درجہ بلند ہوتا ہے, اور اللہ کی رحمت سے سب زیادہ قریب زندگی کی حالت میں ہوتا ہے. اس کو فضائل مسائل کہتے ہیں. دین پر صحیح چلنے کے لیے فضائل جانیں گے تو شوق پیدا ہوگا, اور مسائل جانیں گے تو طریقہ صحیح ہوگا. اس لیے کہتے ہیں کہ اللہ تعالیٰ کے لیے ہم اس کام کو سیکھیں, اس کے لیے وقت نکالیں تاکہ یہ نعمتیں ہم کو ملیں.
کتابের মধ্যে তো এলম আছে, এটা বহু বড় নেয়ামত যে কিতাবের ভিতরে সংরক্ষিত আছে. কিতাবে না থাকতো তো এটা সংরক্ষিতই থাকতো না. আবার উস্তাদ ছাত্রদেরকে শিখায়, ছাত্ররা এলম হাসিল করে, এটা একটা জিনিস. এমনি ভাবে মেরে মহাতরম দুঃস্বাদ এলম হাসিল করার এক তরিকা তো হলো উস্তাদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে, তাদের কাছ থেকে এলম হাসিল করা. আরেকটা হল সোহবতে, আলেমদের সোহবতে এবং যারা জানে তাদের সোহবত থেকে এলম হাসিল করা. তোমার মতে আমি দোষটা বলব, এলম ছাড়া জিন্দগি এটা আতের কোনো তরিকা আমার জানা থাকবে না, আমার এটা আতের সহি হবে না. সব জিনিসের মধ্যে এলম আছে. এই জন্য ভাই আমাকে দিন শিখতে হবে, আল্লাহ রাস্তায় বের হইয়া দিন শিখার অনুভূতি আমার মধ্যে পয়দা করতে হবে. মেরে মহাতরম দোস্তা বুঝব, মানুষের সর্বহারতে তার যে তার উপরে যে হুকুম, সে হুকুম আল্লাহ তারা বলে দিয়েছেন. এবং যখন মানুষ সর্বহারতের যে কোনো অবস্থায় থাকে, সে অবস্থায় তার উপরে যে দিন, তার উপরে যে হুকুম, সে হুকুমকে পুরা করে. তো মেরে মহাতরম দোস্তা, এটাই আমাদের এলমের জিকিরের উদ্দেশ্য, যে এলমের দ্বারা আমি তরিকা হাসিল করি এবং এরকমভাবে তরিকা জানি. আর আমি জিকির নম্বর উদ্দেশ্য হল আমিও তার উপরে আমল করি. মেরে মহাতরম দোস্তা, হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এলম শিখিয়েছেন এবং তাদেরকে দেখে দেখে তাদেরকে এলম শিখাইছেন. তাদেরকে এলম শিখার জন্য বলছেন, হজের মৌসুমে রসুলের পাশে বলছেন, আমার কাছ থেকে তোমরা হজ শিখে নাও, আগে বছর হয়তো আমি হজে আসবো না, হজে থাকবো না. তো সাহাবায়ে কেরাম হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে হজের মৌকাতে হজের এলমকে হাসিল করছেন. এমনিভাবে মেরে মহাতরম দোস্তা বুঝব, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারাও পরবর্তী লোকদেরকে এলম শিখাইতেন. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, নামাজের হুকুম আসছে, নামাজ পড়ছেন, আর নামাজ পড়ে সাহাবাদেরকে বলছেন একথা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেরকম নামাজ পড়তে দেখছো এরকম তোমরা নামাজ পড়ো। তো নিজে ওই এলেম মোতাবেক আমল করে সাহাবাদেরকে শিখাইছেন। তো মেরে মহতরম দোস্ত, এলেম শেখার দ্বারাই আসবে, শিখা শেখানের এক পরিবেশ সাহাবাদের জমানায় ছিল, একে অপরকে শিখাইতেন। এলমের দুইটা দিক আছে, একটা হল মাসলা মাসাইল, আরেকটা হল ফাজাইল। ফাজাইলের দিকে ফাজাইলের এলেম, এটা মানুষ আমলের লাভ জানবে তো আমলের শখ আর আগ্রহ তার ভিতরে পয়দা হবে, আর যখন শখ আগ্রহ পয়দা হলো তখন মাসলা মাসাইল শিখবে, তরিকা শিখবে যে এই আমলটা কীভাবে করতে হয়, এই তরিকা শিখা, এটা হলো মাসাইলের এলেম। তো মেরে মহতরম দোস্ত বুঝব, ফাজাইলের এলেম আমাদের এই তবলিগের মধ্যে ফাজাইলের এলেমের তালিম হয়, এটার উদ্দেশ্য এই নয় যে ভাই এই ফাজাইলের এলেমই সম্পূর্ণ এলেম, বরং এখানে তো এই তালিমের হালকা দ্বারা আমার ভিতরে শখ আগ্রহ পয়দা হবে। ভাই একটা সেজদার কি মূল্য, একটা সেজদার কি মূল্য, যে মানুষ যখন একটা সেজদা করে আল্লাহকে তো তার একটা মর্তবা বুলন্দ হয়, তার একটা মর্তবা বুলন্দ হয়, আর তার রহমত তার দিকে সৃষ্টি হয়। তো মেরে মহতরম দোস্ত বুঝবে, এমনি ভাবে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা বাতাই দিচ্ছেন, এটা তো ফজিলত, তরিকা বাতাই দিচ্ছেন। হুজুর বলছেন আমার আল্লাহ আমাকে সাত অঙ্গের উপরে সিজদা করতে বলছে, দুই পা, পায়ের পাতা, দুই হাঁটু, দুই হাত এবং মাথা, কপাল, চেহারা মাটির মাটিতে লাগানো, বলে যে এই সাত অঙ্গের উপরে সিজদা করতে বলছে। এইটা মাসাইল হলো, তরিকা হলো, আমি সিজদা কিভাবে করব। আর ওই সিজদার ফজিলত হলো, একটা সিজদা করবে তো সে একটা মর্তবা তার বুলন্দ হবে এবং রহমত তার নিকটবর্তী হবে। তো মেরে মহতরম দোস্ত, এই দাওয়াত ও তবলিগের মেহনতের মধ্যে উদ্দেশ্য এটাই যে আল্লাহ তাআলার ইতাআত আমাদের জিন্দগিতে আসে এবং এই ইতাআতের অনুভূতি আমাদের ভিতরে পয়দা হয়, আর আমরা ইলম হাসিল করি এবং এই ইলম মোতাবেক আমরা আমাদের সর্বাবস্থায় আল্লাহ তাআলার যে হুকুম সেই হুকুমকে আমরা পুরা করি।
इसलिए मेरे दोस्तों हमारी जिंदगी की जिम्मेदारी है कि ये बातें हमारी जिंदगी में आवे। ईमान, इबादत और इबादत के सही तरीके में उसके फजाइल, इसके हम खुद भी जानने वाले बने और उम्मत में भी ये चीज आवे, क्योंकि आज इसकी तरफ ध्यान नहीं है, दीन के सीखने की तरफ, दीन को जिंदगी में लाने की तरफ। तो अल्लाह ताला ने इस मुसीबत से बचने के लिए हमको एक मेहनत दी है, एक अमल दिया है कि जिसके वजह से जिंदगी का रुख अल्लाह की तरफ और आखिर तरफ हो जाता है। एक ऐसी मेहनत है ये कि अगर ये मेहनत जिंदगी में आती है तो अल्लाह की तरफ रुख हो जाता है, आखिरत से रुख हो जाता है, और ये सबसे बड़ी खैर है। और ये सारी बातें जो हम सुनते सुनाते हैं इसके लाने का यही जरिया है कि इस काम के लिए अपनी फिक्रों को, अपने वक्त को फारिग करें। अगर इस्लाम के लिए हमारी फिक्र नहीं है या हमारे पास इसका वक्त नहीं है तो फिर महरूमी है। इस महरूमी से बचने के लिए मेरे दोस्तों ये तकाजा है कि इतनी बड़ी चीज है उसके हासिल करने के लिए, कि उसके हासिल करने के लिए अपने आप को फारिग करें। अल्लाह का हुक्म है कि इब्न आदम तफर्रग ले इबादती अमला व सरलक गिनन, ए आदम के बच्चे मेरे काम के लिए फराकत हासिल कर, मेरे काम के लिए तैयार हो जा, मैं तेरे दिल को गनी करूंगा और तेरी जरूरतें पूरी करूंगा, और अगर तू मेरे काम के लिए फारिग नहीं होता तो मैं तेरी जिंदगी को मुख्तलिफ मशगूलियतों में फंसाऊंगा और तेरी जरूरतें पूरी नहीं होगी। ये दो बातें बताइए, अब अल्लाह के काम के लिए फारिग होने पर मसाइल हल हो जाएंगे, जरूरतें पूरी हो जाएगी। हाँ, और अल्लाह के काम के लिए वक्त नहीं है तो मसाइल में जिंदगी उलझ जाएगी। ये आगाही भी दी है और फजीलत बताई है। इसलिए इस काम का तकाजा ये है कि अपने आप को इस काम के लिए फारिग करें। इसलिए इस काम के लिए वक्त मांगा जाता है कि अल्लाह ताला के इस काम को अपनी जिंदगी में लाने के लिए अपने आप को तैयार करें, ज्यादा ज्यादा वक्त इस काम में लगाएं, कम से कम चार महीने तो एक मरतबा लगे फिर जिंदगी तरतीब से बने। हाँ, ये पहली सीढ़ी है کہ اپنے آپ کو اس کام کے لیے فارغ کریں اور اس کے لیے اپنے آپ کو تیار کریں. آپ حضرات نے جم کر کے یہ بات سنی ہے, اب یہ تقاضا ہے کہ آپ بتائیں کہ اس کے لیے کون کون تیار ہے.
تو میرے محترم دوستو, پجامت دنیا کی زندگی ایک ذمہ داری ہو لو, ایک ہو لو جب ہمارا ایمان بنائی اور اللہ اللہ رسول اطاعت کے بنائی علم حاصل کری جا اللہ اطاعت کی بات ہمارا کرب اور علم مطابق نجر عمل بنائی. میرے محترم دوست سب کچھ ضروری علم فضائل علم یہ جنہیں ضروری آج مانس دین تھی غافل ہو چلتے تھے তার উপরে যে দিন তাকে যে দিন দেওয়া হল এই দিন সম্পর্কে সে গাফিল হয়ে চলতে. সেই জন্য ভাই আমাদের এই মেহনতের মধ্যে ফজাইলের তালিম করা হয় যাতে মানুষ দিন শেখার জন্য আগ্রহী হয়. তো এই ইমান ইতাআত দিনের চলা দিন শিখা মেরে মতন সেই জন্য সময় ফারিক করতে হয়. এই যে তবলিগের মধ্যে সময় লাগাইতে বলা হয় এটা এই জন্যই ভাই যে আমি যখন ফারিক হব এর জন্য নিজের সময়কে ফারিক করব তখন আমি এই সমস্ত জিনিসগুলি শিখতে পারব. আর যতক্ষণ ফারিক হব না ততক্ষণ আমার মাহরুমই হবে, আমি বঞ্চিতই থেকে যাব. মেরে মহতরম দোস্ত আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা আমার জন্য তোমরা সময় ফারিক করো, আমি তোমাদের সিনাকে ধনী করে দিব এবং তোমাদের প্রয়োজনকে মিটিয়ে দিব. তো মেরে মহতরম দোস্ত যখন আমরা সময় ফারিক করব তো আমাদের জরুরত আল্লাহ তাআলা পুরো করে দিবেন আর আমাদের অবস্থাকেও আল্লাহ তাআলা ঠিক করে দিবেন. এই জন্য ফারিক হওয়া আল্লাহর দিন শিখবার জন্য ফারিক হওয়া, আমাদের যত অবস্থা আছে সেই সমস্ত অবস্থাগুলি ঠিক করার এটাই পদ্ধতি যে ভাই আমি আল্লাহর কাজের জন্য ফারিক হই তো আল্লাহ তাআলা আমার দিলকে ধনী করে দিবেন এবং আমার সমস্ত প্রয়োজনকে মিটিয়ে দিবেন. আবার সঙ্গে সঙ্গে এটাও বলছেন দুইটা কথা, আরেকটা কথা হলো এই যে যদি তুমি আমার কাজের জন্য সময় ফারিক না করো তো তোমার প্রয়োজন মিটবে না আর তোমার ঝামেলাও কমবে না, তোমাকে তোমার ঝামেলার মধ্যে ফাঁসিয়ে দিবে, মানুষ তার ঝামেলার মধ্যে কাটিয়ে দেবে আর এরকম ফেটাবে এখান থেকে ছুটতেও পারবে না আর তোমার প্রয়োজনও মিটাইব না. সেই জন্য মেরে মহতরম দোস্ত আমরা যত রকম পরেশানির মধ্যে যত হালতের মধ্যে আছি এটার একমাত্র ঔষধই হলো, এটা থেকে উদ্ধার করার একটাই রাস্তা সেটা হলো আমরা আল্লাহর দিনের জন্য দিন শিখবার জন্য নিজের জিন্দগিতে দিন আনবার জন্য সময় ফারিক করি. এই জন্যই তবলিগে শেষ কথা এটাই বলে যে ভাই এই দিনকে হাসিল করবার জন্য আমরা আমাদের সময় ফারিক করি, চার চার মাসের জন্য সময় ফারিক করি. এক এক মেয়ের মহতরম দোস্ত বুঝব যারা আমাদের আগে চার মাস হয় নাই তারাও চার মাসের জন্য সময় ফারিক করি, যারা আগে চার মাস দিয়েছি প্রতি বছর আমরা চার মাসের জন্য সময় ফারিক করব, প্রতি বছর আমার চার মাস লাগবে. তো ইনশাআল্লাহ উনি বলতেছেন যে ভাই আমরা হিম্মত করে আপনার আপনার জায়গায় যেখানে আছি আমরা আমাদের সময় বলি যে কে 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 চার চার মাসের জন্য যেতে তৈরি আছি এখন. হ্যাঁ মাশাআল্লাহ বলেন চার মাসের জন্য বলেন ভাই, প্রত্যেক খিত্তায় বলেন খিত্তার সাথীরা নাম লেখেন, এখানে যারা আমরা সামনে আসি আমরাও বলি